This track was downloaded from FusionBD.com.
Tormane poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 108তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং একই সাথে ঈদ মোবারক জানাচ্ছি আমি আরজে কেপ্রিয়া এবং আমার পুরো টিমের পক্ষ থেকে। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এই 108তম পর্বটি আমরা ধারণ করেছি ঢাকার ভিতরে একটি গ্যারেজে অভিশপ্ত গাড়িতে। কেন অভিশপ্ত সেটা অন দ্য স্পট থেকে সুমন এবং লোবান আপনাদেরকে হয়তোবা জানাবে। জার্নিতে আমরা পাব দুজনকে এখন থেকে নিয়মিত, সুমন ও সাউন্ডের লোবান। অন দ্য স্পট থেকে আজকে তিনজন বন্ধু আমাদের এই ডরে যোগ দিচ্ছেন, আমিনুল ইসলাম, শওকত এবং আজিজ। এই তিনজনের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা ডরের 108তম পর্বে উঠে আসবে। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে শুরু করছি ডরের মূল পর্ব। আপনি যদি এই অনুষ্ঠানে যোগ দিতে চান ফোন করবেন আমাদেরকে, নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kipriya.rj kebria.rj। এছাড়াও আপনি চলে আসতে পারেন বিবিসি রেডিওর ফ্যান পেজে। চলুন আমরা শুনি, তবে শুরুতেই সুমন ও লোবানের সেই বিশেষ জায়গাটিতে যাবার কিছুটা সাউন্ড বাইট।
লোবান, অবশেষে পাইলাম তাহলে? না,
একদম শান্তির চা।
একদম শান্তির চা মানে আমি চিন্তা করে দেখো, মানে কখনো ভাবা যায় ঢাকা শহরে এক কাপ চায়ের জন্য এইভাবে ঘুরতে হবে?
ওরে বাপরে, মানে চায়ের দোকানে তো অস্থির।
ঢাকা শহরের নর্মাল সিনারি হচ্ছে আপনি এক মিনিট হেঁটে যান আপনার চায়ের দোকান, এক মিনিট পরপর পাবেন
চা এবং বনরুটি, প্রিয় খাবার।
যদিও বনরুটির ব্যবস্থা এখন হবে না, কারণ ঈদের এই সময়টাতে সব দিকই ফাঁকা। তো ঢাকা শহরও ফাঁকা হয়েছে, আমি আর লোবান এক কাপ চায়ের জন্য আজকে আমরা
বেশি কিন্তু রাতও হয়নি, গভীর রাত হয়ে গেলে না একটা কথা,
গ্রামের মতো ফিল। গ্রামে যেমন বলে না যে 8টা বাজলে অনেক রাত হয়ে গেছে, যদিও 10টায় বেজে গেছে কিন্তু মনে হচ্ছে যে রাত 2টা 3টা বাজে। তো যাই হোক লোবান, আজকে তোমার বনরুটির ব্যবস্থা হচ্ছে না, আজকে
ভালোই খিদা লাগছে, কিছু একটা খাওয়া উচিত ছিল।
দরকার হলে তুমি 5 কাপ চা খাও, বুঝছো? যাও, তোমার জন্য 5 কাপ চা,
নোনতা বিস্কিটও কিন্তু পাবো।
যা, আজকে সব আছে, সব তোমার জন্য ফ্রি, এবং কস্ট বিয়ার করবো আমি। যারা এই মুহূর্তে মানে শুনছে আমাদের এই জার্নির কথা, আমরা এই মুহূর্তে শ্যামলীর একটা জায়গায় এসে থেমেছি, সেই কারওয়ান বাজার থেকে ঘুরতে ঘুরতে
চা পেয়েছি
আমরা নেমেছি এখানে, এবং আমাদের এখনকার গন্তব্য হচ্ছে আমরা অফিসের গাড়ি পেয়েছি, এবং অফিসের গাড়িতে করে আমরা এবার সামনে এগিয়ে যেতে থাকবো।
সেই জার্নিটা কিন্তু খুব ফাইন, খুশি করে চলে আসলাম।
রাইট, সো আমরা আমাদের এবারের গন্তব্য হচ্ছে একটা গ্যারেজের দিকে আমরা যাব। এই রাস্তা দিয়ে অনেকটা দূর পার হয়ে যেতে হবে, শ্যামলী পার হয়ে। এখানে অনেক গ্যারেজ আছে আপনারা জানেন, আমরা একটা পার্টিকুলার গ্যারেজে যাচ্ছি, এবং এই গ্যারেজটা কারণবশতই আপনি জানেন যে আমাদের নামটা শেয়ার করা সম্ভব না, সেই গ্যারেজে গিয়েই আমরা থামবো এবং আমাদের মূল জার্নি শুরু হবে। তো লোবান, তোমার যত কিছু খাওয়ার আছে তুমি খেয়ে নাও, পকেটে ভরে নাও, যেভাবে খুশি সেভাবে নিয়ে নাও।
এটা কিন্তু ভালো বলছো, ফ্লাক্সে চা নিয়ে গেলে ভালোই।
আমি জানি ফ্লাক্সে তুমি পাবা না, তুমি বুঝলে না কেন আমি স্পন্সর করলাম আজকে। ওকে, তুমি যত খুশি খাও, 10 মিনিটের মধ্যে রওনা দেবো এখান থেকে। শ্যামলীতে কিছুক্ষণ থামার পর আমরা আবার রওনা দেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং অল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত গন্তব্য আজকের স্পট সেই গ্যারেজে পৌঁছে যাই। ওকে লোভান, এই তো মনে হয় গ্যারেজটা না?
হ্যাঁ, এটাই তো। তুমি ফাইনাল করলা, ঠিকানা তো ভালো আমার চেয়ে তুমিই জানো।
রাইট, আমার আসলে মানে এত ইয়া আছে এদিকে, আর রাতের বেলা হতে আমি একটু নিজে কনফিউজ হয়ে গেছিলাম। কিন্তু
কিন্তু একটা জিনিস দেখছো, ঢাকা শহরে এই রাত 10:30-10 এরকম নিরবতা কিন্তু খুবই কম।
এই আমরা যে স্পটটাতে আছি লোভান, অ্যাটলিস্ট মানুষের গ্যাদারিং যদি নাও থাকে, যন্ত্রপাতির গ্যাদারিং প্রচুর, মানে শব্দের উপরে সবসময় চলে। তো যাই হোক, আমরা যেই জায়গাটাতে এই মুহূর্তে আছি একটু সবার সাথে শেয়ার করে নিই। সবাই অলরেডি দেখে ফেলেছেন যে এমন একটা জায়গায় আছেন যেখানে সচরাচর কারো ঢোকা হয় না। আমরা ঠিক এই মুহূর্তে একটা গ্যারেজে আছি, এবং গ্যারেজটা ঈদের জন্য অনেক বড় সড় একটা গ্যারেজ, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক পরিত্যক্ত গাড়িও পড়ে আছে। এবং আমাদের যেই গন্তব্য অর্থাৎ আমাদের যে লক্ষ্য, এই সমস্ত আবর্জনার মধ্য থেকে একটা গাড়ি, ঠিক এখান থেকে উত্তর দিকে তাকান, উত্তর দিকে যেই গাড়িটা দাঁড়িয়ে আছে, এবং গাড়িটা কিন্তু আপনি পুরোপুরি ভালো বলতে পারবেন না, একদম নষ্ট হয়ে গেছে, মরেছে পড়ে গেছে এটাও বলা যাচ্ছে না, চাইলে গাড়িটা এখনো আবার সারিয়ে নেওয়া যাবে বেশ ভালোভাবে, এরকম একটা পজিশনে আছে। সো আমাদের গন্তব্য, আমাদের গন্তব্য বলবো না, আমাদের অবজেক্ট হচ্ছে ওই গাড়িটা, এই গাড়িটার জন্য
আমরা বসতে চাই না,
আমরা
সেটাই ভালো।
গাড়ির ভেতরে আই থিঙ্ক সাউন্ডেরও একটা প্রবলেম হবে, তাই না?
সিট করা মনে হয়
সাউন্ড একটু বাইরে মনে হয় বেটার হবে। সো আমরা আগে থেকে, আমি একবার যখন ঘুরে গিয়েছিলাম, আমার যেটা মনে হয়েছে যে গাড়িটার ঠিক পাশে পূর্ব দিকে যে জায়গাটা আছে, এটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট প্লেস হবে। সো আমরা এখানেই আজকের সেট আপ নিয়ে আজকে আমরা পুরো মূল জার্নি আমরা শুরু করব এখান থেকে। ওকে, আমরা এবার রেডি ডোরের মূল জার্নি শুরু করার জন্য, এবং আজকে আমাদের সাথে যে কয়েকজন অতিথি যোগ দিয়েছে তাদেরকে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ সবাই ঈদের মধ্যে আসলে ঢাকা শহরটাই ফাঁকা হয়ে গেছে, এবং যে যার মতো ব্যস্ত রয়েছে, এরই মাঝে যে সময় বের করে আমাদের সাথে জার্নিতে যোগ দিতে পেরেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা মূল ঘটনার দিকে যেতে চাই। ঈদের আমেজে আজকে আমরা রয়েছি, এবং ঈদ মাত্র 2 দিন হলো, আজকে ঈদের তৃতীয় দিন চলছে, এবং ঈদ আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, ঈদের আমেজ কিন্তু পুরো দেশেই এখনো রয়ে গেছে। তো যাই হোক, সেই ঈদের আমেজকে মনে হয় ডরের যে আজকে এক্সপিরিয়েন্স গুলো আপনারা শুনছেন, ঈদের আমেজটাকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে। আমরা সেই আমেজটাই ধরে রাখতে চাই, আমরা ঘটনায় ঢুকতে চাই, এবং এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছে তার কাছেই যাই, এবং তার পরিচয়টা তার কাছে আমি জানবো, এবং তার এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো। শুরুতে একটু আপনার পরিচয়টা জানি, আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন?
আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, বাড়িধারা ডিএসএস এ থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি।
ওকে, সো আমরা ডর টিমের কাছে যেটা শুনেছি যে আপনার বেশ কয়েকটা ঘটনা আছে, এবং আপনার ঘটনা মূলত ছোটবেলা থেকেই এই ধরনের ঘটনা আপনার সাথে কম বেশি ঘটতে থাকে। সো আমরা ঘটনায় চলে যাই সরাসরি, আসলে কি ধরনের ঘটনা ঘটেছে?
আসলে ঘটনাটা আমার তো ছোটবেলা থেকে ঘটনাগুলো আমার পিছনে লেগে আছে, যে আমি এখনো কিছু কিছু ঘটনা আমার সঙ্গে রয়েই গেছে।
আচ্ছা, আমরা শুরু থেকে শুনি।
শুরুটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, আমি বুদ্ধি হয়েছে তারপর থেকে, আমার বয়স যখন 7-8 বছর তখন আমাকে পরিধ ধরেছিল, আমাকে মাঝে মাঝে নিয়ে যেত, নিয়ে যে যেত এটা আমি টের পাইতাম না, বাট দেখা যাচ্ছে যে আবার যখন দিয়ে যেত তখন আমাদের বাড়ির পাশে একটা কাছাকাছি ডিপ টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলের ছাদের উপরে রেখে যেত, তখন বাড়িতে রেখে যেত।
আচ্ছা, মানে আপনি আপনার বিছানা থেকে গায়েব হতেন, কিন্তু পাওয়া যেত হচ্ছে আপনাকে ওখানে ছাদের উপর। কিন্তু যখন নিয়ে যেত বা মানে বাসার মানুষজন টের পেত না? যখন
আমার আম্মা টের পেত, মাঝে মাঝে টের পেত, যখন টের পেত দেখা যাচ্ছে যে আমাকে ঘুমটা ভাঙানোর জন্য তখন আমাকে গায়ে থাপ্পড় দিত, বা চোখে মুখে একটু আঘাত করলে তখন আমি ঘুম থেকে জাগ না পেয়ে যেতাম, তখন আর আমাকে নিতে পারতো না, কিন্তু উষা করে নিয়ে যেত মাঝে মাঝে, আমার আম্মা অনেক সময় তাই নিয়ে ধরতো আমাকে।
মানে এমন অবস্থায় টেনে ধরেছে যে আপনি উপরে উঠে গেছেন, উনি টেনে ধরে,
মানে যেমন যে আমরা দেখি যেরকম যে ওসা হয়
মুভিতে, আমরা যে
এরকম মানে এরকম আমরা মানে আমার যেতে নিয়ে যেত এইভাবে।
আচ্ছা আচ্ছা, তো এই ঘটনাটা পরবর্তীতে শেষ হয় কিভাবে?
পরবর্তীতে শেষ হয় যখন আমাকে এরকম অবস্থা হয় তখন আমার আম্মা তো দুশ্চিন্তা পড়ে যায় যে আমি আমার ছেলে যদি এরকম হয়ে যায় কবে যেন মেরে ফেলে। তখন আমার আম্মা একটা কবিরাজ নিয়ে আসলো, কবিরাজ ওখানে ও বললো যে তাবিজ লাগবে, তো আমাকে একটা তাবিজ দিল, বিভিন্ন ধাতু দিয়ে গলা একটা তাবিজ দিল। তাবিজটা দেওয়ার পরে আর ওরা
কাছে আসতে পারে না, আজও অবধি আর কাছে আসতে পারে
না, আজও অবধি কাছে আসতে পারে।
আমরা একটা শুনেছিলাম অফ রেকর্ডে আপনি বলেছিলেন একটা ইনফরমেশন আমার সাথে শেয়ার করেছিলেন যে কিছু একটা আপনাকে দিয়েছিল ওখানে এবং পরবর্তীতে ওটা আপনি আর কি দিয়েছিলেন?
এটা আমি যখন ওখানে যেতাম ওরা আমাকে একটা গাছের শিকড় দিয়েছিল,
নিয়ে যাওয়ার পর
ওরা আম্মা একটা গাছের শিকড় দিয়েছিল, বলছিল যে এটা তোমার অনেক কাজে লাগে, তুমি এই জিনিসটা হারাইও না। আমি ঠিক আছে, আমি তখন ওই দিন ছোটবেলা লুঙ্গি পরতে পছন্দ করতাম, লুঙ্গির পাশে গেঁথে রাখছিলাম মানে প্যাচ দিয়ে রাখছিলাম। আমাকে যখন দিয়ে গেছে, আমার সকালবেলা দেখা যাচ্ছে যে পোলাপান যখন খেলাধুলা করতে যায় তা আমি আলটিমেটলি ওদের সাথে খেলাধুলা করতে গেছি, খেলাধুলা দাড়ি বান্ধা খেলতেছি, খেলতে খেলতে হঠাৎ করে লুঙ্গিটা যখন লুজ হয়ে গেছে তখন লুঙ্গিটা খুলে আমি আবার প্যাচ দিয়ে খেলা শুরু করছি। বাট এই যে গাছটা যে পড়ে গেছে এই জিনিসটা আমার আর স্মরণ নেই।
গাছটা কি যখন আপনি মানে হুশ হয়েছে মানে আপনাকে ওই ছাদে পাওয়া গেছে তখন কি আপনি দেখেছিলেন?
হ্যাঁ, আমি যখন সকালে ঘুম থেকে উঠছি মানে আসার পরে আমার তো শেষ রাতে, ঘুমের থেকে উঠার পরে দেখি যে গাছটা আছে, আমি আবার রেখে দিছি যে পরে আম্মাকে এটা দেখাও।
কি ধরনের গাছ ছিল বা কিছু? এটা
এটা একটা শিকড়, গাছের একটা শিকড়, থোপা ধরে একটা শিকড়। মানে এই গাছটা
কাউকে আর দেখাতে পারেননি?
না, কাউকে আমি এটা জিনিসটা দেখাইতে পারিনি।
ওকে, যাই হোক, ফাইনালি আপনি ওই ঘটনা থেকে রিলিফ পেয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এরপরে তো আরো অনেক ঘটনা ঘটেছে, ওই ঘটনাগুলোর দিকে যাই।
এরপরে আমাদের গ্রামের দুইটা লোক ফাঁসি নিয়ে মারা যায়, একজন মহিলা, যে মহিলা সে আগেই মারা গেছে, তার কিছুদিন পরে, কিছুদিন পরে একটা লোক ফাঁসি নিয়ে মারা যায় আমাদের বাড়ির কাছাকাছি একটা কবরস্থানের গাছের উপরে। কবরস্থানে যে গাছ হয় বিভিন্ন গাছের উপরে, সেটা হচ্ছে শিমুল গাছ ছিল আর কি, শিমুল গাছ ছিল আর হলো জিকর গাছ ছিল, যে জিকর গাছে বিভিন্ন ডালপালা বেরোতো, তো ওই ডালে সে ফাঁসি নিয়ে মারা যায়। যখন সে
মহিলাটা কোথায় মারা যায়?
মহিলাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, বেশি কাছে। আর ওই
না, আমি বলতে জানতে চাচ্ছি মহিলাটা কি মানে ফাঁসি দিয়ে মারা যায় এবং কোথায় মারা যায়, বাসাতেই নাকি?
না, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা বাগান, ছোট একটা বাগানে, মানে ওই মহিলা বাড়ি আবার বাগান থেকে আরো বেশ কিছু দূরে, মানে ওই বাগানটা হচ্ছে মহিলার।
আচ্ছা, বাগানটা মোটামুটি ফাঁকা থাকে?
হ্যাঁ, ফাঁকা থাকে, যে ওখানে লোকজন যাতায়াত সহজে করে না,
তো ওখানে উনি ফাঁসি দিয়ে মারা যায়। আচ্ছা,
জি। তো এখন ওই লোকটা যখন মারা যায়, ওই সময় শীতের সময় ছিল, আমার ছোট মামা আর আমার হচ্ছে ছোট খালার ছেলে, খালাতো ভাই, এরা ওই শেষ রাতের দিকে ইটা ভাঙতে যায় মাঠে, আগের দিন চাষ দিছে, মই দিছে এবং পেঁয়াজ লাগাবে, পেঁয়াজের জমি ঝরঝরে না হলে পেঁয়াজ লাগানো যায় না। তো ওই ইটাটা ভাঙতে হলে শেষ রাতে গেলে দেখছে কাজটা একটু ইজি হয়, শরীর অত ওইভাবে ঘামে না, রোদ কম থাকে, ঘামে না। তো ওরা কাজ করতে করতে হঠাৎ করে একটু যখন আলো ভাব হয় তখন দেখে যে একটা গাছের সঙ্গে কি যেন ঝুলতেছে। অনেকে ওই জমি সমান করার জন্য কিন্তু কলা গাছও নিয়ে দেয়। হ্যাঁ, তো আমার খালাতো ভাই যখন মামারে বলে যে মামা ওই গাছের সাথে কি যেন ঝোলে, বলে যে ঝুলতেছে এটা, তাহলে ওই কলা গাছকে হয়তো বাজায় রাখছে, কাজ শেষে ওইটা হয়তো ঝুলতে পারে। যখন একটু পরিষ্কার হয়েছে তখন আমার খালাতো ভাই বলে যে মামা মনে হয় মানুষ, গিয়ে দেখে যে আসলে মানুষ ঝুলতেছে এই গাছের বাড়ি খাচ্ছে, বাতাস ছিল গাছের বাড়ি খাচ্ছে। মামা যখন গায়ে হাত দেয়, গাটা তখন গরম ছিল, তখন
ফাঁসি দিয়েছে খুব বেশি টাইম,
ও ফাঁসি নেওয়ার আগে কিন্তু টাইম নিছে, ও ওখানে বসে কটকটি খাইছে, তারপরে ওই যে বাদাম এগুলো খাইছে, কিছু বিড়ি খাইছে, তার মানে মিনিমাম, হ্যাঁ, ওখানে ওই নিচে ওখানে পাওয়া গেছিল। আমার মনে হয় ওখানে মিনিমাম এক দেড় ঘন্টা লেট করছে, হয়তো চিন্তা ভাবনা করছে যে ফাঁসি দিবে কি দিবে না।
তারপর কি হলো, লাস্টটা নাম
তারপর সে লাস্টটা নামাইলো, লোকজন ডাক দিল, সঙ্গে সঙ্গে লোকজন আসলো, লাস্টটা নামায়, লাস্টটা আর গোরস্থানে মাটি দিতে দিবে না, কারণ বলছে ও ফাঁসি নিয়ে মারা গেছে, ওকে আমরা আর আমাদের গোরস্থানে মাটি দিতে দেবো না, ও অন্য কোথাও দিবে। জানাজাটা পড়াইলো, জানাজাটা পড়াই দিল। তো ওদেরই ওই যেখানে ফাঁসি নিয়েছে ওইখান থেকে প্রায় 30 গজ দূরে ওদের একটা জমি ছিল, ওই জমিতেই এক কর্নারে ওকে দাফন করা হলো। এরপরে গ্রামের অনেকে যে দুইটা লোক ফাঁসি নিল, মানে অনেকেই চলাফেরা করতে কেমন যেন ই বোধ করে, যে অস্করণী আসতেছে, আসে ডাকে যে আমার একটু পানি দাও, আমার গলাটা শুকায় যাচ্ছে, অনেকে এরকম নাকি দেখছে মানে শুনছে। হ্যাঁ, এরকম একজন আরেকজনের কাছে গল্প করছে, এরকম পুরো গ্রাম একটা ছড়ায় গেছে,
মানে একটা আতঙ্ক ছড়ায় গেছে সবার মাঝে,
যে এখন
এই জিনিসগুলো একটু খুব দ্রুতই ছড়ায় যায়,
দ্রুত ছড়ায় যায়। তো এখন ওই দেখে অনেকে রাত্রে আর বের হয় না। এখন আমি যখন বাড়িতে থাকি, দেখা যাচ্ছে গ্রামের বাড়ি, সন্ধ্যার আগে পড়তে বসে, তাই সন্ধ্যা 7-8টার মধ্যে কিন্তু পড়া ক্লিয়ার, কারণ বাতি জ্বালায় কেউ আর অত রাত পড়তে পারবে না। তো আমি একটা জায়গায় যেতাম সন্ধ্যার পরে, যখন ঘুমায় যেত তখনই আমি বের হইতাম। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ভিন্ন বাগান, মাঠ, গাছপালা পাড়ি দিয়ে তারপরে আমাকে যেতে হবে।
তারপর
তো ওইখান থেকে নিয়মিত আসা যাওয়া করতাম। হঠাৎ একদিন আসতেছি, কিন্তু ওই দিন খুব অন্ধকার, আসলে দেখাও কষ্ট, এত অন্ধকারে আমি রাস্তাঘাট,
অমাবস্যা
ওই দিন যে অমাবস্যা ছিল, আসলে ওই দিন অমাবস্যা, বাট আমি কিন্তু
জানি বললাম যে সাধারণত অমাবস্যার মধ্যে এই ধরনের গাঢ় অন্ধকার দেখা
যায়। জি জি, আমি বুঝতেও পারিনি আজকে অমাবস্যা। যখন আমি মেইন রাস্তা থেকে নামবো, একটু রাস্তার আমাদের যে চিকন রাস্তাটা ওটা নিচু, তখন গায়ের মধ্যে কেমন যেন একটা ঝাঁকি দিয়ে উঠে, আমি আসলে কিভাবে যাব, আমার চিন্তা যে আমার যাইতেই হবে, আমার বাড়িতে যাইতেই হবে, নইলে আমি যাবো কোথায়। এখন অতদূর যাওয়ার পরে আমাদের যে একটা ঈদগাহ মাঠ আছে, তার দুই পাশে দুইটা বট গাছ আছে, একটা গাছের উপরে দেখলাম বিশাল একটা কি যেন দেখা যাচ্ছে, ছায়ার মতো,
অবয়ব দেখা যাচ্ছে, মানুষের মতো,
মানুষের মতো ছায়া, বোঝা যায়
কিছু
একটা অন্ধকার, তত অন্ধকারে তো ওইভাবে বোঝা দেওয়া যাবে না আরকি। আমি দেখে মনে হলো যে আমার আজকে এখানেই মনে হয় শেষ। তারপর মনের মধ্যে সাহস নিয়ে আমি একটু ঘুরে, যাতে সেফ জোনে আমি চলতে পারি, এইভাবে একটা এরিয়া নিয়ে আমি মনে করলাম যে ওই দিক দিয়ে গেলে হয়তো আমি একটু বাঁচতে পারবো, বা হয়তো বা আমি সেফ থাকবো। আমি ঘুরে যখন গিয়ে যখন ঈদগাহ মাঠে সোজা আসলাম, তখন আমি পিছন থেকে বললো যে আজকের মতো তুই বেঁচে গেলি। যখন এই কথা বললো, আমার দুনিয়া আর আমার মধ্যে নেই, এরকম আমি মনে হয় একটা শূন্যের উপর কোথায় যেন আসি, আমার চতুর্পাশ থেকে একবারে কিছু ভারী হয়ে আসছে, পা আর চলে না, এরকম অবস্থা। তো আমি যখন বাড়ির কাছাকাছি গেলাম, কারণ পিছনে একটা ভয়, আমি যখন ভয়টা পেয়ে গেছি, আসলে আমার মনের মধ্যে ভয় কাজ করতেছে অলরেডি, তখন তখন যে মহিলা ফাঁসি নিছিল ওই জায়গা, ওই জায়গাটা যখন আসলাম, তখন আমার মানে আরো আমার মধ্যে,
মানে কি ওই জায়গাটা পার হয়েই বাড়িতে যেতে হয়?
জি, ওই জায়গা ছাড়া যাওয়ার কোন রাস্তা নেই, ওই জায়গা ছাড়া যে রাস্তা পাই সেটা হচ্ছে ওই যে ওই লোকটা যে ফাঁসি নিছিল
ওই দিক দিয়ে,
ওই দিক দিয়ে ঘুরে।
এখন মানে দুইটাই রাস্তা, দুই রাস্তাতেই দুইজন ফাঁসি দিয়েছে।
জি,
ওকে। সো আপনি এখন ওই যে মহিলাটা যেই বাগানে ফাঁসি দিয়েছিল ওই রাস্তার এখানে চলে আসছেন?
আমি চিন্তা করলাম আমি একটা কাজ করি, এখান থেকে আমি চোখটা বন্ধ করে একটা দৌড় দিব, তাহলে হয়তো আমি ভয়টা, কারণ চোখ বন্ধ থাকলে কিন্তু একটু ভয়টা মনে হয় না একটু কম এরকম থাকে মনের মধ্যে। আমি যখন চোখটা বন্ধ করে দৌড় দিছি, আমি সোজা না গিয়ে আমি ডান পাশের, বাম পাশে হচ্ছে বাগানটা, ডান পাশে ধান খেতের মধ্যে গিয়ে পড়ে গেছি। তো আমি যখন ধান খেতে পড়ে গেলাম, পরে আমি তো উঠে দৌড় দিছি, দৌড় দিয়ে একটা গাছের কাছে গিয়ে দাঁড়াইছি। আমি ভাবছি যে আমার মনে হয় বাড়িতে চলে আসি, বাড়িতে আম গাছ আছে, জাম গাছ আছে, হ্যাঁ গাছটা দেখা
যাচ্ছে
একটু রিল্যাক্স, তখন মনের মধ্যে ভালো লাগে। তখন মনে হচ্ছে কে যেন আমার গায়ে হাত বুলাচ্ছে, মানুষের হাতের মতো, মানে উপরে লোমের উপর দিয়ে মনে হচ্ছে হাতটা বয়ে যাচ্ছে এরকম। তো এখন আমি খেয়াল করলাম, যে খেয়াল করে দেখি যে আসলে তো এটা কোন গাছ, এটা কোথায়, দেখি যে ওই মহিলা যে গাছে ফাঁসি নিছিল আমি ঠিক ওই গাছের নিচে দাঁড়ায় আছি।
ও মাই গড, মানে ঠিক ওই গাছের নিচে,
ঠিক ওই গাছটার নিচে।
ও মাই গড,
ওই গাছটা ছিল হচ্ছে ওই যে রাস্তার ধারে যে গাছগুলা লাগানি, ইয়া গাছগুলো,
আচ্ছা
ছোট ছোট পাতা,
তো করই গাছ তাই তো,
করই গাছের মতো একটা পাতা,
যেটা হোয়াট এভার যেটা হোক। তারপরে
তারপরে কি করব, কোথায় যাব, মানে আমার আর
তখন ওইভাবে আপনার গায়ের মধ্যে হাত বুলানোর এটা আছে,
হ্যাঁ মনে হচ্ছে যে কে যেন আমাকে এরকম করে একবারে দুই পাশে ধরে, মানে দুই হাতে
হাত
বুলাচ্ছে।
ও মাই গড,
মানে তখন আসলে আমার গায়ের লোম এখনো,
মানে আমার নিজেরই অবস্থা
এখন, আমার আর কোনো কিছু কাজ করতেছে না, মনে হচ্ছে মাথাগুলো ভারী হয়ে গেছে, মানে মাথাটা ভারী হয়ে গেছে, আমি এখন পড়ে যাবো। কিন্তু একটা তো সেন্স আছে যে আমার বাড়ি যেতে হবে,
যেতে হবে,
এমন না যে আমি এখানে অজ্ঞান হয়ে গেছি, কিন্তু আমার পুরো শরীর একবারে জ্যাম হয়ে গেছে, আমি আর নড়াচড়ার কোনো মানে ই খুঁজে পাচ্ছি না, কিভাবে পাটা ফেলবো, কিভাবে আমি সামনের দিকে আগাবো। তো আমি ওইখান থেকে খুব দ্রুত বাড়িতে চলে আসি, বেশি দূর না, আমাদের ওইখান থেকে 20-30 গজ হবে, চলে আসি। আসার পরে আমার আর কিছু মনে নেই, মানে আমি বাড়িতে আসার পরে আমি সেন্স পেয়েছি। আর কয়েকটা দিন ধরে আমি অসুস্থ।
মাই গড, মানে একবার চিন্তা করে দেখেনি, এমন অন্ধকারের মধ্যে আপনি মানে ভয় থেকে বাঁচার জন্য আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে ফাঁসি দিয়ে দাঁড়িয়েছে এবং আপনার গায়ে কেউ হাত বুলাচ্ছে। মানে আমার তো মানে সিরিয়াসলি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এই দৃশ্যটা চিন্তা করলে আমার গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে। ও মাই গড। ওকে, আমরা পরের ঘটনায় যাই।
পরের ঘটনা, আমার তো কয়েকদিন অসুস্থ, তো আমার পাশের বাড়ি এক খালু অসুস্থ, তো খুব বৃদ্ধ মানুষ মারা যাবে এরকম অবস্থা, বাড়িতে লোকজন হুড়াহুড়ি কান্নাকাটি। আমার মা বললো যে বারান্দায় বিছানা করে দিছি, তখন দিনের বেলা দুপুর টাইম হোক, বারান্দায় বিছানা করে দিছি। বিছানা করে দেওয়ার পরে বললো যে বাবা তুমি এখানে একটু রেস্ট নাও, তোমার গায়ে তো প্রচুর জ্বর, বাতাস লাগবে না, ভালো লাগবে। আমি একটু পাশের বাড়িতে আসি, মুরব্বী মানুষ হয়তো কখন মারা যায় একটু দেখে আসি, লোকজন আসছে। মা ওখানে গেছে, আমি শুয়ে আছি। আমাদের উঠান, উঠানের পরেই হচ্ছে বিশাল একটা বাঁশের ঝাড়, পুরানা, অনেক পুরানো বাঁশের ঝাড়। আর বাঁশের ঝাড়ের পাশে হচ্ছে একটা পুকুর, আমার নানার পুকুর। ওই বাঁশের ঝাড় তো মানে পুরো এরিয়াটাই আমার নানার। তো শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো জঙ্গল থেকে বিশাল একটা বাক্স, লোহার বাক্স, যে চারখানি একটা বাক্স থাকে, বাক্স সিন্দুক বলি আমরা যেটা, ওই রকম বাক্স ব্যাগে বাঁশ ভেঙে ছুটে আসতেছে এরকম শব্দ। যখন আসলো এসে ওই বাক্সের মুখটা খোলে, একাই খুললো, খুলে দেখা যাচ্ছে যে আবার বন্ধ হচ্ছে, খুলতেছে, মানে একটা ই যে আমাকে ডাকতেছে এরকম একটা বোঝা যাচ্ছে যে তুই এখানে আয়। এই দেখে আমি অসুস্থ, আমি তো এমনি অসুস্থ, আমি কিভাবে কি করবো, আমি জোরে চিৎকার করে মা আম্মারে ডাক দিলাম। মানে আম্মা ওইদিকে আসতেছে, ও বাক্সটা হঠাৎ করে মানে পাশে পুকুর, পুকুরের মধ্যে ঠাস করে নেমে গেল। নেমে যাওয়ার পরে পানিতে যখন একটা কোনো কিছু বড় কিছু পড়ে, পানিতে কিন্তু ঢেউ খেলে, তো পানিতে যখন ঢেউ খেলতেছে আম্মা এসে কি হয়েছে অবশ্যই দেখো তো পুকুরের মধ্যে কি যেন নামছে, আমাকে ডাকতেছে। মা গিয়ে দেখে যে পুকুরের মধ্যে পানি প্রচুর জোরে পানি নড়াচড়া
করতেছে। আসলে একটা বড় কিছু পড়লেই এমন পরিমাণ ঢেউ হতে পারে যেটার ডিউরেশনটা অনেকক্ষণ থাকে।
জি জি। তো এই থেকে আমার যে অবস্থা, মানে আমার এমনিতে তো অসুস্থ, আমি কয়েকটা দিন ধরে এমনিতে, মানে ওই এতে আরো অসুস্থ হয়ে এই ছিল আমার ওই।
মানে আপনার মোটামুটি ছোটবেলায় যেই ধরনের ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করেছেন এই ঘটনাগুলো। ওকে, এইখানে আমি ছোট্ট একটা পয়েন্ট শেয়ার করতে চাই আমি এই ঘটনাটার ক্ষেত্রে। আমার প্রথমে যখন ঘটনাটা শুনছিলাম আপনার মনে হচ্ছে যে বাক্সটা আপনি দেখতে পেয়েছেন, আপনি বলেছিলেন যে ইন দ্য মিডটাইম আপনি অনেক অসুস্থ ছিলেন, জ্বরের মধ্যে ছিলেন। জ্বরের টেম্পারেচার যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষ একটু ইলিউশনে চলে যায়, একটু অনেক কিছু দেখতে শুরু করে খুব বেশি জ্বর হলে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে পরবর্তীতে আপনি যে ঢেউয়ের কথাটা বললেন সেটা শুনে আমার মনে হলো যে আসলে তাহলে তো পুরোটা যদি আপনার ইলিউশন হতো তাহলে তো ঢেউটা দেখার কথা, ইভেন আপনার আম্মাও দেখার কথা না। সো আসলে এই তো এখানে এসে এক্সপ্লেনেশন আর দেওয়া যাচ্ছে। আর কোন ঘটনা যদি থেকে থাকে আমরা একটু সেই ঘটনার দিকে যেতে চাই।
আরেকদিন আমরা গ্রামের তো ছেলে, দেখা যাচ্ছে যে গ্রামে যখন পানি হয় আষাঢ় মাস, তখন হাঁটু পানি বা হাঁটুর নিচে অনেক পানি, দেখা যায় আধাতে এক বিঘত পানি উঠে যায় মাঠে ঘাটে, তখন ছোট মাছগুলা, এই যে টাকি মাছ বিভিন্ন ছোট ছোট মাছগুলা আসে, কিন্তু ওই ইয়েতে ঘোরাফেরা করে। তো আমরা সন্ধ্যা পরে আলটিমেটলি মাছ ধরতে যাইতাম।
আচ্ছা,
ওই সময়টা পানিটা চকচক করতো, দেখা যাচ্ছে যে আমরা এই বোতলের মধ্যে কেরোসিন ভরে মুখে ওই ইয়ে দিতাম,
মানে আপনার একটা অস্থায়ী কুপি বানাতে,
কুপি অস্থায়ী কুপি এবং আলো যাতে বেশি হয় ওইটা দিয়ে, আর এবং কাঁচি, ধান কাটা যে কাঁচি আছে এই কাঁচি দিয়ে, আর একটা ঝুড়ি টুড়ি বা ব্যাগ রাখতাম সাথে মাছ রাখার জন্য। আমরা আখের ক্ষেতে মাছ ধরতেছি, আখের ক্ষেতে পরিষ্কার, আখের ক্ষেতে কিন্তু ঘাস হয় না, পরিষ্কার দেখা যায়, মাছ ধরছি, কিছু মাছ ধরছি, ধরে আখের ক্ষেত পার হয়ে আমাদের একটা বিল আছে, বিলের ধার দিয়ে মারতেছি। আমার সঙ্গে আরো তিনজন ছিল, তারা আমার আখের ক্ষেতের থেকে, আমাদের আমার বাড়িটা হচ্ছে আখের ক্ষেতের উত্তর পাশে আর বিলটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে, এই বিল এবং বাড়ির মাঝখানে আখ ক্ষেতটা, ওরা আখ ক্ষেতের উত্তর পাশেই আছে, আমি দক্ষিণ পাশে চলে গেছি মারতে মারতে, মানে এমন অবস্থা যে আমি ওদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, তো কথা বলে মাছ চলে যাবে, পানি বেশি নড়াচড়া করলে মাছ কিন্তু চলে যাবে। তো আমি বুঝতে পারতেছি ওরা আমার সামনে আছে, এরকম কিছু ওরা আমার সামনে আছে মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে হাঁটু পানি ওভার হয়ে গেছে, কখনো মাছ ধরতেছে, কিন্তু হাঁটু পানির উপরে তো মাছ ধরা অসম্ভব, ব্যাপার, কিন্তু আমি কি করে মাছ ধরতে যে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে আমি বলছি যে মিয়া, আমার যে সঙ্গে ছিল আমার মামাতো ভাই বড় ভাই, বলছি মিয়া ভাই এখানে তো হাঁটু পানি, এখানে বেশি আর মাছ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই। বললো না রে এদিকে তো মাছ বেশি। কণ্ঠটা শুনে আমার কেমন যেন লাগলো।
ডর শুনছেন আপনি প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসব ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা এখন থামছি। ১০৮তম পর্বটি আমরা ধারণ করেছি ঢাকার ভিতরে একটি গ্যারেজে। অন দ্য স্পট থেকে আজকে তিনজন বন্ধু আমাদের এই ডরে যোগ দিচ্ছেন, আমিনুল ইসলাম, শওকত এবং আজিজ। ডর হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ডরে। এবিসি রেডিও আপনি শুনছেন। অন দ্য স্পট থেকে আজকে তিনজন বন্ধু আমাদের এই ডরে যোগ দিচ্ছেন, আমিনুল ইসলাম, শওকত এবং আজিজ। আমরা একে একে এদের প্রত্যেকের জীবনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাকে বিশ্বাস করা যায় না এমন কিছু ঘটনা, কাকতালীয় ঘটনা কিংবা অধিভৌতিক ঘটনা, সেগুলো শুনব এবং আমরা আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমরা আখের ক্ষেতে মাছ ধরতেছি, আখের ক্ষেতে পরিষ্কার, আখের ক্ষেতে কিন্তু ঘাস হয় না, পরিষ্কার দেখা যায়। মাছ ধরছি, কিছু মাছ ধরছি, ধরে আখের ক্ষেত পার হয়ে আমাদের একটা বিল আছে, বিলের ধার দিয়ে মারতেছি। আমার সঙ্গে আরো তিনজন ছিল, তারা আমার আখের ক্ষেতের থেকে, আমাদের আমার বাড়িটা হচ্ছে আখের ক্ষেতের উত্তর পাশে আর বিলটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে। এই বিল এবং বাড়ির মাঝখানে আখ ক্ষেতটা, ওরা আখ ক্ষেতের উত্তর পাশেই আছে, আমি দক্ষিণ পাশে চলে গেছি পারতে পারতে। মানে এমন অবস্থা যে আমি ওদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, কথা বলে মাছ চলে যাবে, পানি বেশি নড়াচড়া করলে মাছ কিন্তু চলে যাবে। তো আমি বুঝতে পারতেছি ওরা আমার সামনে আছে, এরকম কিছু ওরা আমার সামনে আছে, মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে হাঁটু পানি ওভার হয়ে গেছে, কখনো মাছ ধরতেছে, কিন্তু হাঁটু পানির উপরে তো মাছ ধরা অসম্ভব ব্যাপার, কিন্তু আমি কি করে মাছ ধরতে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে আমি বলছি যে মিয়া, আমার যে সঙ্গে ছিল আমার মামাতো ভাই বড় ভাই, বলছি মিয়া ভাই এখানে তো হাঁটু পানি, এখানে বেশি আর মাছ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই। বললো না রে এদিকে তো মাছ বেশি। কণ্ঠটা শুনে আমার কেমন যেন লাগলো, এই কণ্ঠ তো আমার
কণ্ঠতে
কণ্ঠ না। আমি উঠে দাঁড়াই, ভালো করে দেখি যে এ কি, আমি তো বিলের প্রায় মাঝামাঝি চলে আসছি,
কেউ নাই। আপনারা
কেউ নাই,
মানে আপনি মনে করছিলেন যে এতক্ষণ সবাই আছে,
সবাই আছে কিন্তু কেউ নাই। এখন ওখানে কিন্তু আমার ছোট ভাই আমার সঙ্গে মাছ ধরতে গেছে, আমি মামাতো ভাই, তখন আমার মনে হলো এখানে এই অবস্থায় আমি কোথায় আসছি। আমি চিৎকার করে মিয়া ভাই বলে ডাকছি, ওরা দৌড়ে আমার কাছে আসছে। আসার পরে বলে কি হয়েছে রে, আমি তো বলতেছি যে এখানে মাছ নাই, চলো উপরে যাই। তো তুমি, তোমার কণ্ঠ শুনলাম মিয়া ভাই, তোমার কণ্ঠ শুনলাম, বলে আমরা তো বাড়ি চলে যাচ্ছি তোরে না পেয়ে, আমরা ভাবছি যে তুই বাড়ি চলে গেছিস।
আচ্ছা, ফাইনালি ওনারা আসলে আপনার চিৎকার শুনেই,
চিৎকার শুনে আমার কাছে। তো ওই ঘটনার পরে কয়েকদিন আর মাছ টাছ মারতে যাইনি। আর
এরপরে আর কখনো মাছ মনে হয় মারতে যাওয়া হয়নি?
এরপরে আর রাত্রে কখনোই মাছ মারা হয়নি।
ডেফিনেটলি এমন একটা ভয় পেলে সো এটা না করাই স্বাভাবিক। ওকে, আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স কি আছে?
এক্সপেরিয়েন্স বলতে কয়েকদিন আগে, এই 5-7 দিন হবে।
আচ্ছা আচ্ছা,
আমি ফ্যাক্টরিতে গিয়েছি, একটা ফ্যাক্টরিতে গিয়েছি, দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে লেট হবে, বলছে যে আমাদের 2 ঘন্টা লেট হবে ইনস্পেকশনটা কমপ্লিট করতে।
আচ্ছা আচ্ছা,
আপনি একটু রেস্ট নেন, 2 ঘন্টা রেস্ট নিলে আপনার হয়তো শরীরটাও ভালো লাগবে। তো ওখানে যেখানে ইনস্পেকশন রুম, ওই টেবিলের উপরে ওরা কিছু কাপড় সাপড়ে, যে ঝুট টুট বলে নিট ফ্যাক্টরিতে যেগুলো থাকে আর কি, কাপড় এনে দিল, বলে যে এটার উপরে আপনি রিল্যাক্স করেন, 2 ঘন্টার মধ্যে আমরা কোর্স গুলো কমপ্লিট করতেছি, তারপরে ইনস্পেকশন শুরু করবো। আমি শুয়ে আসি, আমার পাশে আরো লোকজন ছিল, লোকজন বলতে আমাদেরই লোকজন ছিল। আমি বললাম যে আপনারা একটু এখানে থাকেন, এই রুমের বাইরে যান না। তো ওরা হয়তো ঘন্টা খানেক পরে হবে যে ওরা বেরোয় গেছে, উপরে গেছে ফ্লোরে। এখন আমার আবার একটা প্রবলেম ছিল, সেটা হলো বোবাই ধরা। আমি যদি একা শুই, একা আমি কখনোই ঘুমাই না, কোথাও না, একা ঘুমাইলে আমার বোবাই ধরে। ছোটবেলার থেকে আমার এই বোবাই ধরাটা
এবং ধরবেই,
ধরবেই।
আচ্ছা,
আর চিত হয়ে শুলে লোকজন থাকলেও আমাদের এর উপর ভর করে।
আচ্ছা, তারপর?
তারপরে এখন এখানে শুয়ে আছি, এখন ওরা যখন বেড়ে গেছে, এখন ওরা আমার মনে হচ্ছে সিঁড়ি টিড়ি ভেঙে সবকিছু ভেঙে চুরে কে যেন আমার উপরে এসে ভর করছে। এর আগে একটু ছোট্ট কাহিনী ছিল, যেটা ওই ফ্যাক্টরিতে গত রোজার মধ্যে একটা ছেলে লিফট হচ্ছে নিচতলায়, বাট সাততলা লিফটের ডোরটা একটু ওপেন ছিল, হয়তো বা প্রবলেম ছিল। ওই ছেলেটা মনে করছে লিফট তো সাততলায়, ও লিফট মনে করে
মানে জাস্ট দরজাটা একটু খুলেই
পাবারাইছে, একেবারে সাততলা থেকে পরে ও নিচতলায় এসে পড়ছে। ওই দিন আমরা ফ্যাক্টরিতে।
আচ্ছা আচ্ছা, এবং পরে কি সাথে
পরে ওরে লিফট থেকে উঠাইতে উঠাইতেই দেখে যে মারা গেছে, তারপরে নর্মালি হাসপাতালে নেওয়ার। ওই ঘটনাটাও মাঝে মাঝে মনে পড়ে ফ্যাক্টরিতে গেলে। এই জন্য হয়তো মনে হয় বোবার ইয়েটা আমার মনে আরো বেশি ইয়ে মনে হচ্ছে, লিপ সিঁড়ি টিড়ি ভেঙে টেঙে আমার উপরে
মনে হচ্ছে যে ওখান থেকেই কিছু একটা আপনার উপরে এসে পড়ছে
এরকম। যখন এসে পড়লো তখন তো আমি আর নড়াচড়া করতে পারিনি, মানে বোবাই যখন ধরে তখন আমি কোনো ক্রমে চেষ্টা করে আমি নড়াচড়া করতে পারি না। যদি কেউ আমাকে টাচ করে তখন আমি নর্মালি হয়ে যাই, বাট তাছাড়া আমি আর কিছু করতে পারিনি। এবং এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, হয়তো বা ভবিষ্যতে হবে কিনা,
মানে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত এই জিনিসটা আপনার সাথে আছে এবং হচ্ছে। একটা আপনি বললেন না, মানে চিত হয়ে যখন শোন, আপনি কেউ পাশে থাকলেও বোবায় ধরে। বোবায় ধরার কিন্তু একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, মানুষের নার্ভ গুলা যখন মানুষের একটা পজিশনে যদি চলে আসে, সো মানুষের বডি একটু অনেকটা প্যারালাইজড এর মতো হয়ে যায়, আমরা বলতে পারি অস্থায়ী প্যারালাইজড হওয়া বোবায় ধরাটা পুরো বডি। সো এই ঘটনাটার একটা আছে, কিন্তু আপনি যেভাবে বলেছেন যে আপনি একা ঘুমালে আপনাকে ধরবেই, সো এই জিনিসটা একটু কোয়াইট অ্যাবনর্মাল, মানে আপনি বলেছেন যে একা ঘুমালে ধরে। একটা পয়েন্ট এখান থেকে আমরা পয়েন্ট আউট করতে পারি, যেটা হচ্ছে যে আপনি যখন একা না ঘুমিয়ে আপনার পাশে যখন কেউ থাকে, দেখা গেছে পাশাপাশি ঘুমালে কোনো না কোনো ভাবে শরীরের সাথে শরীরের টাচ হয়, কখনো হাত
লাগে লাগে।
তো দেখা যায় বোবায় ধরার বিষয়গুলো হয় কি, হয়তো আপনাকে ধরেছে কিন্তু পাশের কারো একটু টাচ লাগার ফলে আপনাকে এটা আবার রিল্যাক্স হয়ে গেছে পুরো বডি, সেই জন্য হয়তো আপনি বুঝতে পারেন না, সেটাও হতে পারে। তো যাই হোক, আমরা দোয়া করি যেন আপনি এই বিষয়টা থেকে বের হয়ে আসেন। আর আমি একটা প্রশ্ন একটু আপনার কাছে করবো, যেহেতু আপনি গার্মেন্টস সেক্টরটাতে আছেন, আমরা অনেক সময় অনেক ঘটনা পেয়েছি গার্মেন্টস গুলাতে বিভিন্ন ধরনের রিউমারের ঘটনা ছড়ায় যায়। কিছুদিন আগেও মনে হয় আমরা প্রথম আলোতে একটা খবর,
যেটা হচ্ছে গ্রুপ ওই ফ্যাক্টরিতে আমার কাজ এবং আমার ঘটনাটা ওই ফ্যাক্টরিতেই হয়েছে।
আচ্ছা আচ্ছা, ও কোইন্সিডেন্সলি আপনি ওখান থেকে,
ওইখান থেকে ওই ফ্যাক্টরিতে আমার কাজ।
কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম প্রথম আলোতে, যেটা মানে কোনো একজন
বাথরুমে গেছে, চুল
অসুস্থ হয়ে গেছে,
মানে চুল এসে পড়ে, চুল পড়ে থাকে, কোমরের মধ্যে চুল থাকে, এরকম অবস্থা।
আচ্ছা, এটা আপনাদের ফ্যাক্টরিতে ছিল?
আমরা যে ফ্যাক্টরিতে কাজ করাই আর কি, আমরা
হচ্ছে বুঝতে পেরেছি, মানে আপনারা যেখানে কাজ করেন, ও দ্যাট মিন্স আমি মানে একদম কোইন্সিডেন্সলি কারেক্ট জায়গায় প্রশ্নটা করে ফেলেছি।
ওই
আসলে ঘটনা কি ছিল, মানে
ঘটনাটা ছিল
রিউমার?
এটা অনেকেই বলে যে আসলে এটা এখানে ডোবা ছিল, আগে ভয় আছিল, বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন কথা বলে আর কি। আসলে এটা ওরা একটা জিনিস ফাইন্ড আউট করছে, যেটা হচ্ছে কিছু শ্রমিক এটাকে একটা ভয় দেখানোর জন্য একটা সিচুয়েশন তারা তৈরি করছে, মানে এটা ফ্যাক্টরির লোক বলে।
আচ্ছা আচ্ছা,
এখন ফ্যাক্টরির লোক হয়তো বা সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে,
সেটাও নিজেদের অবস্থান
যাতে ওয়ার্কার কাজ করে,
রাইট,
কিন্তু ভয় আসলে ওরা পাচ্ছে। কিছুদিন আগে যে ঘটনাটা, আমি যখন ছিলাম আমি পাশের একটা ফ্যাক্টরিতে ছিলাম রাত্রে, কি হয়েছে আজকে ওই ফ্যাক্টরিতে, আজকে তো একজন পিছনে চুল ধরে বাথরুমে টানিয়ে নিয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
মানে এরকম অবস্থা।
ওকে, আসলে না এই ঘটনাগুলো খুব কমপ্লিকেটেড একটা বিষয়, সো আমরা এখানে এইটা নিয়ে বেশি কথাও বলতে চাই না, কারণ আসলে মানে মালিক পক্ষের এক পয়েন্ট অফ ভিউ থাকবে বা যারা কাজ করছে তাদের পয়েন্ট অফ ভিউ থাকবে, এবং দুজনের পয়েন্ট অফ ভিউ শুনলে আপনার কাছে দুজনেরটাই মনে হবে না যথেষ্ট সঠিক কথাই তারা বলছে। সো আসলে আমরা এই কমপ্লিকেশনে আর ঢুকতে চাই, কিন্তু আমরা অনেক এই ধরনের ঘটনা পাই যে ফ্যাক্টরিতে ধরনের ঘটনা ঘটছে, তবে হ্যাঁ এটা ঠিক এই ঘটনাগুলো আসলে যখন ছড়ায় ভাইরাসের মতো ছড়িয়ে যায়, আসলে এটা কতটুকু সত্যি কি সত্যি না এটা আসলে যাচাই করার কোনো ওয়ে থাকে না।
জি, কোনাবাড়িতে একটা ফ্যাক্টরি, কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি এরিয়াতে সবচেয়ে নাম করা ফ্যাক্টরি ছিল কিছুদিন আগে, ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিতে নাকি বাথরুমে গেলে লোক নাই হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, ভ্যানিশ হয়ে গেছে, লোক খুঁজে পাওয়া যাচ্ছে, মানে এ নিয়ে তো মানে খুব তোলপাড় শুরু হয়ে গেছিল, মানে আমরাও ভয়ে ওই এলাকায় যেতে চাইতাম না যে
ধারণ করেছি, কিন্তু আমরা কিন্তু আসলে আদৌ আমরা 100% ভাবে আমরা বলতে পারি না জিনিসটা এক্সিস্ট করে, আমরা শুধু মানুষের মুখেই শুনেছি। হ্যাঁ, সো এটা কতটুকু সত্য এটা আমাদের পক্ষে ইনভেস্টিগেট করা বা যাচাই করে অথেন্টিকেট করা আমাদের পক্ষে পসিবল না। সো এতটুকু বলি যে এই ধরনের ঘটনাগুলো মানে বিশ্বাস করার আগে একটু যাচাই বাছাই করার চেষ্টা করা দরকার আদৌ কি ঘটছে কিনা, কারণ এগুলো রিউমার ঘটারও সম্ভাবনা অনেক আছে, আবার হয়তো বা ঘটতেও পারে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সো আরো একবার ঈদ মোবারক আপনাকে।
ঈদ মোবারক।
তো এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছে অর্থাৎ আমাদের অতিথি, আমরা তার কাছে যাব, তার পরিচয়টা জানবো, সেই সাথে তার এক্সপিরিয়েন্স তো অবশ্যই জানবো। সো আমরা এবার সেই ঘটনার দিকে চলে যেতে চাই, আসলে আমরা সবাই অপেক্ষা করছি ঘটনা শোনার জন্য। আমি যতটুকু জানি আপনার কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, সো আমি প্রথমে স্টার্ট করতে চাই আপনার খুব ঢাকা শহরের খুব যে আমাদের হাই সোসাইটি বলতে আমরা যেটা বুঝি, যে এলাকাগুলোকে বুঝি, সেই কোন একটা এলাকায় আপনি জব করেন কোন একটা রেস্টুরেন্টে, ওখানে কিছু একটা ঘটনা আছে আমি যতটুকু জানি। সো এটা কোন এলাকায় প্রথমে সেটা জানতে চাই, এবং তার আগে আপনার নামটা।
আমার নাম মোহাম্মদ শওকত হোসেন, কোনা নির্গুণ একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে জব করতেছি রেস্টুরেন্ট কর্মকর্তা।
আচ্ছা আচ্ছা।
তো আমার রেস্টুরেন্টের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো 2014 সালের, আমি 2014 সালের জানুয়ারি 10 তারিখে আমার ওই রেস্টুরেন্টে আমি জয়েন করি। জয়েন করার পরবর্তীতে আমার ভাঙ্গা মাসে সিট খালি না থাকায় তো আমাকে মালিকের সাথে কথাবার্তা বলা হয় এবং আমার ম্যানেজার বলে তাহলে তুমি ইয়া করো, আমাদের যে সিকিউরিটি আছে তুমি তাদের সাথে থাকো। তো তাদের সাথে আমার থাকার ব্যবস্থা করে দিল। তো একদিন ডিউটি শেষে সবাই যখন চলে গেছে তখন আমি আমার সিকিউরিটি আরো একজন বড় ভাই আসলো, আমরা তিনজনই ছিলাম রেস্টুরেন্টে। তো একবার গেস্ট না থাকার কারণে তো আমাকে বললো যে তুমি একটা কাজ করো, আমার সিকিউরিটি যে ভাই আছে সে বললো যে তুমি ভিতরে একটা রুম আছে তুমি ওইখানে যাই ঘুমাও, আমি তোমার কম্বল দিয়ে দিতেছি। তো তিনি আমাকে কম্বল দিয়ে যাওয়ার পর আমি ওখানে বেশ সুন্দর ভাবে ঘুমাই পড়ছি। রাত তখন 3:30 প্লাস এরকম হবে। তো আমি অদ্ভুত একটা সাউন্ড, মানে যেমন একসাথে 2-3টা ছেলে মেয়ে যদি থাকে যেরকম চিল্লা চিল্লি করে যেরকম সাউন্ড টাউন হয় ওরকম, তো সাউন্ড আমার কানে আসার পর আমার ঘুমটা ভেঙে গেছে। আমার মোবাইলে লাইটটা জ্বালিয়ে দেখলাম না আসলে তেমন কোনো কিছু নাই। তো যেহেতু যে সিকিউরিটি ভাই আছে তো উনি দেখলাম মশাই টশাই সুন্দর ভাবে টাঙ্গিয়ে বিছনা টিছনা করে তো উনি ঘুমাই রয়েছে। তো তাকে ডাকতে বললাম, ভাই কি অবস্থা, আপনি ঘুমাই রয়েছেন, এখন তো গেস্ট রয়েছে আপনি ঘুমাই রয়েছেন কেন? ভাই বললো যে তুমি আমার সাথে ঘুমাও। আমার তারপরে তার আগে তুমি আমাকে বলছিলেন যে তুমি কইছিলে, আমি কই আপনি না বললেন আমাকে ওই রুমে ঘুমাইতে? তো তুমি বললো ঠিক আছে তুমি আমার সাথে ঘুমাও। পরে আমি বললাম গেস্ট আছে আপনি ঘুমাই রয়েছেন, কয় সমস্যা নেই তুমি ঘুমাও। পরে আমি বললাম সমস্যা নেই, এটা কি অন্য ধরনের কথা বললেন, এখনো গেস্ট আছে কয় তুমি বেশি কথা বলো না তুমি আমার সাথে ঘুমাও। যাই হোক আমি ভাইয়ের সাথে ঘুমাইলাম।
আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি কি গিয়েছিলেন ওই কারা বসে আছে দেখার জন্য?
হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম। তো আমি কাউকে দেখতে পাইনি,
মানে পুরো ফাঁকা, টেবিল চেয়ার সমস্ত ফাঁকা,
সবকিছু ফাঁকা, কেউ ছিল না ওখানে।
এই আওয়াজ করতে তারপর
তো সে ভাইকে বললাম, তো ভাই বলতেছে আচ্ছা ঘুমাও তুমি। পরে সকালবেলা বললাম ভাই এই কাহিনী হয়েছে যে আপনি বললেন এই সেই। সিকিউরিটি ভাই বললো যে বলতো বলতে কি আমাদের এই রেস্টুরেন্টটা অদ্ভুত রকমের অনেক কিছুই হয়, অনেকে অনেক সময় ভয় পায় এই জন্য এই রেস্টুরেন্টের ভিতরে কেউ থাকেও না তিনজন ছাড়া। তো আমার যে ভাই ছিল বর্তমানে তিনি ম্যানেজার, তো তাকে বললাম ভাই এই সব কাহিনী হয়েছে আমার সাথে। তো উনি বলে আমাকে সাহস দিল আর কি যে ধর বেটা এইসব কি গছ, তো মানুষ হলাম সবচেয়ে বড় খারাপ মানুষ, মানুষের উপর কোনো কিছু খারাপ আছে তো মানুষ দেখে ভয় পাঁচটা আবার ওইসব দেখে ভয় পাওয়া দরকার। এই
আপনার এই রেস্টুরেন্টে মানে আগে পরে আপনি জয়েন করার আগে পরে কোন ধরনের কোন ঘটনা কি ঘটেছে জানেন আপনি?
আমি সঠিক সেটা জানি, তবে আমার শোনা একটা কাহিনী আছে আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে। আমি জয়েন করার 2-3 মাস আগে একটা ছেলে ছিল আর কি, তো ওই ছেলেটা এতো আমার মতোই, মানে সিট না থাকার কারণে একদিন দোতলার যে স্টোর রুম আছে ওই স্টোর রুমে গেছিল ঘুমানোর জন্য। সন্ধ্যার দিক দিয়ে ঘুমাতে গেছে, ঘুমাই পড়ছে আর কি। তো রেস্টুরেন্ট সব ক্লোজ হয়ে যাওয়ার পর যখন গেট টেট লাগাই দিছে, তখন ও দোতলা চিৎকার কইটা নিচে নেমে আয় পড়ছে। তো সবাই ছোটাছুটি করে গেছে, যে সিকিউরিটি ভাই দুইটা আসলো আর যে আরেকটা ভাই আসলো বড় ভাই। যাওয়ার পর দেখে যে ও গেটের সামনে পড়ে আছে, পড়ে আসার পর ওকে নিয়ে ভিতরে নিয়ে আইসে, যে কি অবস্থা কি হয়েছে তোর, এই সেই। তো কোনো কথা বলে নাই, শুধু চিৎকার করতেছে এই সেই, ওর পানি টানি খাওয়াইছে আর অনেক কিছু করছে, তো কোনো কথাবার্তা বলে নাই। তো আসার পর ও বলছে যে ভাই কি হয়েছে এই সেই ক, তো কোনো কথাবার্তা না করে তারপরের দিন ও চলে গেছে। ওদেরকে সাথে মাঝে মধ্যে অনেক রকমের ডিস্টার্ব করে, ওরা ওদেরকে স্বপ্ন দেখায় বা সেই বিড়ালের আকৃতি হয়ে অনেক কিছু ভাবে ভয় দেখায়। ওরা বলতেছে যে আসলে কি ভাই একটা জিনিস কি, সিকিউরিটি দুজন সেটা কিন্তু অনেক পরহেজগার, নামাজ কালাম পড়ে। একবার কাহিনী হচ্ছে কি, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তখন রমজান মাস ছিল আর কি, আর রমজান মাসে তো সবাই একবারে সিকিউরিটি খেয়ে তারপর ঘুমায় পড়ে, সারাদিন রেস্টুরেন্ট বন্ধ থাকে। যার সাথে আমি ছিলাম ওই সিকিউরিটি ভাই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছিল, উনি আবার কিচেনে গেছে। কিচেনে যাওয়ার পর উজু করার জন্য যে বেসিং আছে, বেসিং এ উনি উজু করতেছে। উজু করার সময় উনি একটা জিনিস ফিল করতে পারছে যে পিছন থেকে কেউ একজন হাকে, মানে ডাইন সাইড থেকে ক্রস করে বাম সাইডে চলে গেছে। ঠিক আছে, তো উনি পিছন দিকে তাকায় দেখছে একটা ধূপছায়ার মতো কোন একটা কিছু। তো ওখান দিয়ে মানে দরজা লাগানো, ঠিক আছে, আপনার দরজাটা কিভাবে ভিতর দিয়ে চলে গেছে কই।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে,
মানে উনি এরকম অস্পষ্ট একটা অবয়ব দেখতে পাইছে।
হ্যাঁ হ্যাঁ,
ওকে,
এই ছিল তার সাথে কাহিনী। আর এমনি তো উনি রাত্রে বেলা ঘুমাইল অনেক স্বপ্ন স্বপ্ন আবি যাবি দেখি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু।
ওখানকার আমি এইসব রেস্টুরেন্টে যে যতটুকু জানি যে মানে সিকিউরিটির যারা আছে তারা অনেক কিছু জানার কথা, কারণ ঘটনাগুলো রাতের বেলাতেই ঘটে। সো রাতটা ওরাই পাহারা দেয়। আপনাদের কি এই ধরনের সিকিউরিটির কাছ থেকে কোনো কিছু শুনেছেন?
ওদেরকে আমি বলছিলাম যে ভাই আপনার এইসব কোনো কিছু কখনো ভয় পেয়েছেন কিনা, সত্য কথা বলতে কেউ কিছু বলতে চায় না
চাকরির ভয়ে।
হ্যাঁ, চাকরির ভয়ে কেউ কিছু বলতে চায় না। আমার যে সিকিউরিটি ভাই আছে মিলেমিশে থাকে দুজনেই, তো সিকিউরিটি ভাইরে বললাম যে ভাই আপনি কি কখন এরকম কোনো কিছু ফিল করতে পারছেন কিনা। সিকিউরিটি ভাই বলে যে এরকম কোনো কিছু পাই নাই, তবে ওই যে আমি যে এরকম সাউন্ড শুনতে পারলাম, ওরকম সাউন্ড
যেটা শুনেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, ওইরকম। আর আপনার প্লেট ভাঙ্গা,
মানে ওনারা ভেতরে শুনতে পাচ্ছে যে মানে এই রেস্টুরেন্টের ঘটনা কিন্তু এর আগে ডরে আমরা আরো অনেক পেয়েছি, এবং কয়েকজন রেস্টুরেন্টে যারা জব করে তারাও এসেছিল, তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করেছেন। এবং মানে বিষয়টা একটু খুব অদ্ভুত লাগে না, যে রেস্টুরেন্টে আপনি খেতে যাচ্ছেন, খুব হাইফাই রেস্টুরেন্ট গুলাতে যাচ্ছেন, মানে ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট, কখনো কি গুণাক্ষরে একবারও আপনি চিন্তা করেছেন এখানেই মানে অদ্ভুত কিছু ঘটতে পারে, এটা কিন্তু কখনোই ভাবা যায় না। একটা ছোট্ট জিনিস একটা অ্যাড করতে চাই। একটা রেস্টুরেন্ট কিছুদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা খেতে গিয়েছিলাম, তখন রাত 10টা হবে। তো রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকা এবং মোটামুটি পরিপাটি পয় পরিষ্কার একটা রেস্টুরেন্ট, ঢাকা শহরের খুব ওয়েল নোন একটা জায়গাতে আছে রেস্টুরেন্টে। মাত্র তখন আমরা দুজন কাস্টমার ছিলাম, রেস্টুরেন্টের মধ্যে খাবার দাবার যথেষ্ট ছিল, ফাঁকা পেয়ে একটু আমাদের কাছে অ্যাবনর্মাল লাগলো, এত ফাঁকা কেন রেস্টুরেন্টটা। তারপর আমরা ভাবলাম যে যাক ভালোই হচ্ছে, মানে আমরা আরামসে খাইলাম, তো আমরা একটু কথাবার্তা বলছি। তো ওদের এত খাবার দাবার রয়েছে, একটু পরে আমাদের খাওয়া শেষ হওয়ার পরে কয়েকজন কাস্টমার আসলো, কিন্তু ওরা বলছে রেস্টুরেন্ট ক্লোজ করে ফেলবে, এবং ইনফ্যাক্ট মালিক নিজে তাড়া দিচ্ছে। অনেক সময় মালিক না থাকলে কর্মচারীরা হয়তো তাড়াতাড়ি ক্লোজ করে ফেলতেছে, মালিক নিজে তাড়া দিচ্ছে। বিষয়টা আমাদের কাছে একটু খটকা লেগেছে, মানে উনি এমন ভাবে চাচ্ছে যে তাড়াতাড়ি রেস্টুরেন্টটা ক্লোজ করে দাও, আমার খাবার দাবার যা নষ্ট হয় হোক কিন্তু রেস্টুরেন্টটা এখন ইয়ে থাকা যাবে না। এমন না যে গভর্নমেন্টের কোন নিয়ম আছে এই কোয়ার্টার মধ্যে, এই ধরনের কোন রুলস নেই। আশেপাশে রেস্টুরেন্ট কিন্তু সব খোলা এবং দেধার্সে চলতেছে, কিন্তু উনি ক্লোজ করে ফেলবে। তারপরে যাই হোক, আমরা রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম, ওই কাস্টমারও চলে গেল। তো তারপরে মানে যখন ওই কর্মচারী একজন নিচে নামে না, তো আমি আর আমার ফ্রেন্ড নিচে নেমে কথা বলছিলাম, এমন সময় দেখি ওই রেস্টুরেন্টে আমি চেহারা দেখি
চিনেছি একজন কর্মচারী। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা আপনারা, মানে এত আপনাদের খাবার দাবার ছিল, আপনারা কাস্টমারও ফেরাই দিলেন, রেস্টুরেন্ট বন্ধ করে ফেললেন, আশেপাশে সব খোলা আছে। তখন ওনারা মানে একটু ওনাদের কথায় যেটা আমি আজ করতে পারলাম, কিছু একটা অদ্ভুত আছে ওখানে, এবং ওরা নাকি প্রায় এই টাইমে ক্লোজ করে ফেলে, বিশেষ করে সপ্তাহের পার্টিকুলার একটা দিনে। ওনারা ওই দিনটা কি বার ছিল, শনিবার না কি মঙ্গলবার কি যেরকম একটা বার ছিলাম ভুলে গেছি, পার্টিকুলার দিনে ওরা এটা বন্ধ করে ফেলে।
আর একটা কথা কি, মানে রেস্টুরেন্টে আপনার সবসময় কাঁচা মাছ মাংস রক্ত এসব বেশি থাকে আর কি,
এসব বেশি থাকে। সো যেগুলা দ্বারা অ্যাট্রাক্ট হয় এই ধরনের জিনিসগুলা, ওই ধরনের জিনিসগুলার উপস্থিতি রেস্টুরেন্টে একটু বেশি থাকে। এবং মিষ্টি দোকান নিয়েও আমরা অনেক সময় অনেক কথা শুনেছি যে ওখানে মিষ্টি নেওয়ার জন্য বিভিন্ন আসে যারা আসলে মানুষ না। তো যাই হোক, এই ছিল আপনার প্রথম ঘটনা।
হ্যাঁ, প্রথম ঘটনা।
আর কোনো ঘটনা কি আছে আপনার, থাকলে আমরা শুনতে চাই সেটাও।
হ্যাঁ, আমার আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গিয়ে আমার এলাকায় হয়েছে, আমার এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় হিন্দু ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে। বিয়েতে আমরা গেছিলাম, আমি আর আমার ওই ফ্রেন্ডটা দুজন গেছিলাম মোটর সাইকেল নিয়ে। বিয়েটির শেষ রাত 12:30 দিকে, শীতের সময়, আমি আমার ওই ফ্রেন্ড দুজনে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে আসবো। কিছু দূর যাওয়ার পরে আপনার যে শ্মশান আছে হিন্দুদের যে শ্মশানটা, তো আমার ফ্রেন্ডটা বলতেছে এই দিকটা একটু ভালো করে কেয়ার করে চালা, ঠিক আছে, হেডলাইট ফোকাস করে তারপর ভালো সুন্দর ভাবে আস্তে আস্তে যাওয়ার সমস্যা নাই, কিন্তু তাড়াহুড়া করার দরকার নেই, কিন্তু ভালোভাবে চালা। আর ওই শ্মশানের দিক থেকে শ্মশানটা ক্রস করার পর অনেক অ্যাক্সিডেন্ট হয়।
আচ্ছা,
এমনও অ্যাক্সিডেন্ট হয় যে একজন মারাও গেছে, এরকমও আছে।
ওকে, মানে সেই রাস্তায় আপনি খুব কেয়ারফুল চালাচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ, ও ওই শ্মশানটা ক্রস করার পর কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে, তো ব্রিজে ঢাল নামার সময় আমি আমার ফ্রেন্ডটা ছিল পিছনে, আমি ছিলাম সামনে, আর আমার হেলমেট ছিল। ও আমার ফ্রেন্ডটা আমার পিছন থেকে মানে শক্ত করে আমাকে জাবড়ায় ধরে রাখছে যে আস্তে আস্তে যা দোস্ত, সমস্যা নেই, ঠিক আছে, আর শীতের মধ্যে। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, তুই এরকম করতেছ আজকে, বয়ে থাক, চুপ করে বয়ে থাক। খুব সুন্দর ভাবে যাইতেছি, ঠিক আছে, মোটর সাইকেল নিয়ে। তো আমার ওই ফ্রেন্ডটা বললো, তখন আমার শক্ত করে ধরে বলতেছে দোস্ত একটু সাবধানে যা। তো আমি ওকে কিছু জারি টারি দিচ্ছি যে তোর সমস্যা কি, এরকম করতেছিস কেন, পরে করতেছিস না দোস্ত, সাবধানে যা। আমার মনে হয় জিনিসটা দেখছে, এই জন্য আমাকে মানে দেখছি কিনা এটা জানতে চাইতেছে। আমি কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার বাম সাইড থেকে একটা ছায়ামূর্তির মতো ওটা আনুমানিক 6-7 ফিট হবে, একটা ছায়ামূর্তির মতো, আপনার শুধু সাদা কাপড়, একদম ধবধবা সাদা কাপড় দিয়ে ঢাকা, মানুষের আকৃতির মতোই, কিন্তু মানুষ নাকি সঠিক আমি বলতে পারবো না, কারণ একটা মানুষ হাইস্ট গেলে আপনার 6'2-3" লম্বা হয়, এর বেশি হয় না, আর ওইটা 7 ফিট প্লাস। তো আমি ওর ফ্রেন্ডে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই চুপ করে বসে থাক। তো আমাকে কদ্দ যাওয়ার পরে আমাকে বললো যে দোস্ত কিছু দেখছোস,
মানে ওইটা কি করলেন আপনার ক্রস করে চলে গেছে?
হ্যাঁ, ওটা আমি ক্রস করে চলে গেছি,
ঠিক আছে, মানে ওইভাবে তাকানো নাই কোনো কিছু
না, ওইভাবে তাকানো বলতে কি, আপনার যে লুকিং গ্লাস আছে লো, তো রাতের বেলা তো লুকিং গ্লাস দিয়ে তেমন একটা কিছু দেখা যায় না,
পেছনে তো অন্ধকার।
হ্যাঁ, পেছনে অন্ধকারই থাকে। তো আমার ফ্রেন্ড বললাম, ও আমার ফ্রেন্ড যে ছিল ও আমাকে বলছে দোস্ত কিছু দেখছো নাকি? তো আমি বললাম না দোস্ত কিছু দেখি নাই, কারণ আমি জানি হয়তো বা ওকে বললে ওই ভয় পাইতে পারে। আমি আমিও কিন্তু মনে মনে একটা ভয় পাইছি, কিন্তু আমি ভয়টা প্রকাশ করতেছি না। তো আমাকে দুজন যে বান্দুরা বাজার আসার পর, তো বান্দুরা বাজার থেকে না আমি বললাম যে দোস্ত তুই কিছু দেখছোস? তো এইরকম করলি কইলো যে দোস্ত আমার এই অবস্থায়, এই জিনিসটা আমি দেখছি। ওরে আমার কইলো যে তুই দেখছোস কিনা, আমি কই হ্যাঁ আমি দেখাও, তো আমি তো না দেখার ভান করে আমি টাইনা হয়ে পড়ছি।
জিনিসকে না ঘাটানোটাই বুদ্ধিমানের কাজ। তো এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং যারা এই মুহূর্তে ডর শুনছে, অনেকদিন ধরে জানি যে সবাই এখনো ছুটির আমেজ পুরোটাই রয়ে গেছে, ঢাকা শহর অনেক ফাঁকা, এরপরে সবাই আবার ঢাকাতে ফিরে আসবে এবং আবার সবাই সেই আগের মতো বাইরে খেতে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে। কখনো একটু চোখ কান খোলা রেখে দেখেন যে কোন রেস্টুরেন্টে আপনারা এই ধরনের কোনো কিছুর সন্ধান পান কিনা, যদি পেয়ে থাকেন অবশ্যই ডট টিম এর সাথে যোগাযোগ করুন। সো চলুন আমরা পরবর্তী ঘটনার দিকে যাই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শ্রোতা, ডরে আরেকটি বিরতির সময় হল, 5 মিনিটের বিরতি। এরপরে রাত অনেক গভীর হয়ে যাবে, আপনি শুনতেই থাকবেন আরজে কিবরিয়ার ডর। সুমন বন্দাস্পট থেকে মিউজিকে রয়েছে লোবান, এবং আমরা রাত যত গভীর হয় ডরকে তত উপলব্ধি করবার জন্য বিশেষ একটা রেসিপির কথা বলি। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা সেই রেসিপিটা আপনাকে মনে করিয়ে দেব, এবং একটা কথা অবশ্যই আপনি মনে রাখবেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলি, এটি বিজ্ঞান সিদ্ধ কোনো অনুষ্ঠান নয় যা প্রত্যেকের জন্যই সর্বজনীন। তবে এটাও ঠিক, আজকের এই আধুনিক যুগে অনেক কিছুই অনাবিষ্কৃত, সুতরাং সেই জায়গাটি থেকে এই ঘটনাগুলোকে যদি আপনি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন তাহলে হয়তোবা কোনো উত্তরই পাবেন না। ফিরছি ঠিক রাত একটায়। স্বাগত জানাচ্ছি ডরে। 108তম পর্বটি আমরা ধারণ করেছি ঢাকার ভেতরে একটি গ্যারেজে, অভিশপ্ত গাড়িতে। কেন অভিশপ্ত সেটা অন দ্য স্পট থেকে সুমন এবং লোবান আপনাদেরকে জানাবে। অন দ্য স্পট থেকে আজকে তিনজন বন্ধু আমাদের এই ডরে যোগ দিচ্ছেন, আমিনুল ইসলাম, শওকত এবং আজিজ। রাত একটা, এবং বলার অপেক্ষাই রাখে না, অনেক গভীর রাত। এই রাতে কোথায় কি ঘটছে তার অনেক কিছুই আমরা জানি না। প্রিয় শ্রোতা, ডরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা জানার জন্য আরো খানিকক্ষণ নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। বাই দ্য ওয়ে, রেসিপিটার কথা বলছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি। ঘর যদি ঘরে থেকে থাকেন, একেবারে ঘুটঘুটে অন্ধকার করে রাখলে ভালো হয়, বিশেষ করে যারা ভয়ের স্বাদ পেতে চান তাদের জন্য রেসিপিটা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার থাকবে, কিংবা আপনি যদি বাইরে শোনেন তাহলে একটা শুনশান নীরব জায়গাটা বেছে নেবেন, একজন কিংবা দুজন বন্ধু মিলে শুনলেও। আর রেডিওটা যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শোনা যায় সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন, কারণ ডরের যখন এই কথাগুলো বলে তখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পান সেটা অনেকখানি এনভায়রনমেন্ট তৈরির জন্য সাহায্য করে, যে কাজটি করে লোবান। আর অবশ্যই ঘরের মধ্যে থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন। বাই দ্য ওয়ে, আরেকটা পদ্ধতি আছে, আপনি কি অনুভব করেন আপনার আশেপাশে কেউ একজন ঘুরঘুর করে ঘুরছে, আপনার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, খুব কাছাকাছি, শরীরের খুব কাছাকাছি, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। ফিরছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডরের জার্নি চলছে এবং ঘটনা তো আমরা শুনছি। তো যাই হোক, আমার ধারণা ঈদের পরে এই ঘটনাগুলো আমাদের মানে আনন্দটা মনে হয় আনন্দ বলবো কি না ভয় বলবো আমি আসলে জানি না কিভাবে এটাকে সংজ্ঞায়িত করা ঠিক হবে, তবে এতটুকু মনে হয় আমরা বলতে পারি যে আমরা ডরটা যখন শুনতে সবাই বসে বা আমরা যখন আসি আমরা চাই ভয় পেতে, এবং ভয় এক একজনের কাছে ভয়ের সংজ্ঞাটা এক এক রকম। সো যে যেভাবেই ভয়কে গ্রহণ করুন না কেন, আমরা চেষ্টা করছি যে আপনি যেটা ফিল নিয়ে বসছেন ডর শুনতে বা শুনছেন সেটা যেন আপনি পেতে পারেন। তো যাই হোক, সেই জন্য কি দরকার, সেই জন্য দরকার আমাদের ঘটনা দরকার, মানুষজনের এক্সপিরিয়েন্স জানা দরকার, যে এক্সপিরিয়েন্সে আসলে আমাদেরকে সেই ভয়ের ফিলটা দিতে পারে। সো ঠিক এই মুহূর্তে আরো একজন এই মুহূর্তে আমাদের সাথে আছে, আমাদের অতিথি আজকের, এবং তারও কিছু এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স গুলো আমার ধারণা শুনলে অনেকেরই ভয় পাওয়ার কথা। দেখা যাক কে কতটুকু ভয় পায়, আমরা শুধু তার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আমরা একটু পরিচয়টা জেনে নিই আপনার, আসলে আপনার নাম কি এবং কি করেন, কোথায় থাকেন?
আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ।
ওকে,
আমি এখন ঢাকা টঙ্গী একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি, এবং আমার হোম ডিস্ট্রিক্ট জন্মস্থান টাঙ্গাইল সদর ওইখানে, আর আমার গ্রামের বাড়ি আর একটা রংপুর পীরগাছা থানায়।
আচ্ছা,
আমাদের দুইটা বাড়ি আর কি।
ওকে, তো আজিজ ভাই, আমরা ডর টিমের কাছে শুনেছি আপনার অনেক ঘটনা আছে, আমি একটু স্পেশালি আজকে এখানে যারা আছে এবং যারা লিসনার আছে তাদেরকে বলতে চাই, আমরা একটা পর্যায়ে আজিজ ভাইয়ের কাছে আজকে একটু অন্যরকম কিছু ঘটনা শুনবো। মানে কবিরাজি সম্পর্কে অনেকেরই অনেক ধরনের মতামত আছে না, সেই কবিরাজি গুলো নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে আজিজ ভাইয়ের সাথে, সেগুলো আমি আগে একটু হিন্টস দিয়ে দিলাম আপনাদেরকে, সেই ঘটনাটা আমরা শেষ দিকে শুনবো আজিজ ভাইয়ের মুখেই। তবে তার আগে ওনার কিছু হরর কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনতে চাই ওনার কাছে। আজিজ ভাই, আমরা শুনেছি আপনার যেই হরর ঘটনাগুলো আছে, এক্সপিরিয়েন্স গুলো আছে, তার মধ্যে একটা ঘটনা মনে হয় এই ধরনের আছে যে আপনাদেরই কেউ একজন মারা গিয়েছিল কবর দিয়ে পরে রাতের বেলা, আসলে কি ছিল ঘটনাটা?
আসলে উনি যে মারা গেছিল তার নাম ছিল রাবেয়া বেগম। উনি দরিদ্র পরিবারে ছিল, আমার পাশের বাড়িতে চাচাতো বোন লাগে, তো ওনার মিরকি বেরাম ছিল আর কি। উনি যখন মারা যায় তখন ওই জিভের মধ্যে কামড় দিয়ে মারা গেছিল, মিরকি বেরামের মধ্যে দাঁত ঢুকে গেছে, রক্ত বাইর হয়ে পড়ছে, ঠোঁটটা বিশ্রী আকারের ছিল,
বিভৎস।
আমাদের এলাকায় হয়তো অনেকে শুনতেছে, পীরগাছা থানায় ছোট জিনিয়া গ্রামে আবিয়া নাম মেয়েটা, পরে মারাতে ওনার লাশটা ওই জায়গায় সবাই দেখতে আর কি ভয় পাচ্ছিল। তা গ্রামগঞ্জে ভয় পাইলেও একটা লাশ যে কোনো মেয়ে মারা গেলে তাকে দেখে সবাই, তা ওকে ওই জায়গায় সজ্জা রূপে রাখছিল। পরে ওকে যে দেখানো হয় চাদর খুলে খুলে, কেউ সাহস পায় না, যার কারণে আমি ওখানে ওকে দেখানোর কাজটা করি।
আচ্ছা, এত বিভৎস দেখা গেছিল, কেউ চাদরটা খোলার
না, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসলে, ওটা না দেখলে বলার মতো না। পরে ওকে ওইভাবে দেখাইতে দেখাইতে মনে করেন 4-5 ঘন্টা যতক্ষণ সময় আমি ওকে দেখাই, দেখানোর পর ওর মাটি দেওয়া হয় আমাদের এখানে বিকেল 3টার ওইদিকে মাটি দেওয়া হয়। পরে
মাটিটা কি কবরস্থানে?
না, কবরস্থানে দেওয়া হয় না, বলতে আসলে আমাদের এখানে রাস্তার সাইডে একটা বাঁশের থোপ ছিল, ভয়ঙ্কর তো, যার কারণে সবাই ভয় পাবে বলে ওই বাঁশের থোপের কানিতে,
মানে একটু দূরে আলাদা একটা জায়গায়,
দূরে আলাদা একটা জায়গায় ওর মাটির এই মতে একমাত্র দেওয়া হয়, যে জায়গায় কেউ যাওয়া যায় হয় না, এরকম একটা জায়গায় দেয়
শুধুমাত্র তার ওই যে, এবং বিভৎস দেখা যায়
বিভৎস দেখার জন্য। এবং মাটি দেওয়াতে মনে করেন মাটি দেওয়ার দেরি ছিল, ওনার ছেলে ছিল বাইরে যে পরে এসে মাটি দিবে, কিন্তু তা ওরা মানে তাড়াতাড়ি ভয়ে মাটি দেওয়ার জন্য ওরা 3টার সময় দিয়ে দেয়। দেওয়ার পরে ওই দিন আবার মনে করেন আমরা বিকেল টাইমে খেলাধুলা করে, ওই দিন আমাদের দুর্গা পূজা মানে দুর্গা ডুবানো হয়, এইরকম পর্যায়ে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ওই জায়গায় দেখার জন্য যাই। তা দেখে যাওয়ার সময় ওইখান থেকে আমরা একজন এক জায়গায় দেখা দেখি করতে করতে অনেক রাত হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। কিন্তু আমি পরে আমার বাড়িতে আসার পথে ওই রাত আবার প্রায় 2টার মতো বেজে যায়। তা এখন ভালোই ছিলাম, কিন্তু আসার পথে যখন আমি একা এদিকে আসছি তখন ওই ঘটনাটা আমার মনে হয়ে যায় যে আল্লাহ এই দিনে এইটা দিয়ে আসলাম, আজকে এইখানে আসাটা আমার মনে উচিত হয়নি। আসার পথে আগানোর সাথে ওই বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে বসে থেকে যেন আমি একা যাবো না, যদি কাউকে পাই প্রায় 40 মিনিট বসে থেকে কাউকে পাই না, তা রাত্রে বেলা আসা লাগবে বাড়িতে। পরে ধীরে 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 এক পা করে আমি ওইখানে আগাতে শুরু করি যে আমাকে যাইতে হবে। পরে একটু আগাই আবার দাঁড়াই, এইভাবে থাকতে থাকতে আমি কবরের কাছাকাছি এসে পড়ি। আসার পরে যখন কবরটা আমার থেকে 10 হাত দূরে, তখন আমি আসার পরে আর আমি আগানোর মতো পরিস্থিতি দেখি না, খুব ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। সারাদিন যেহেতু লাশটা আমি নিজে দেখাইছি, পরে এক পর্যায়ে আমি কবরের কাছাকাছি যেভাবে যে জিনিসটা দেখতে পেলাম যে আমি সারাদিন যে লাশটা আমি দেখাইছি ওই লাশটাই ওই কবরের উপরে শুয়ে আছে,
ওইভাবে
শুয়ে আছে জিবা, হ্যাঁ দেখা যাচ্ছে, এবং একটা বাঁশ উপর দিয়ে হালানো ওই একটু কবরের উপরে জিবা বের করে ওই লাশটা ওইভাবে শুয়ে আছে। সাইডে একটা কুকুর দেখতে পেলাম যে কুকুর আছে, তা আমি আবার ভাবতেছি লাশটা কুকুরে টাইনে টেনে তুললো নাকি এরকম হইতে পারে। তা আমি দেখবো না দেখবো ওই সাইডে ঘুরে যাওয়ার পথে আমার চোখটা কবরের যেই কাছে গেছি যে আমার ভয় লাগতেছে যে আবার ধরে টেনে বসে নাকি, পরে ঘুরে দেখছি যে না শুয়ে ওইভাবে জিবা দিয়ে এরকম আছে, লড়ালড়ি করতেছে
এই লাশটা,
হ্যাঁ বাস্তব। আমি আবার খুব দুর্দান্ত সাহসী, তারপরে ওটা দেখার পরে আমার আর সেন্স ওই জায়গায় ঠিক থাকলো না, আমি একটা দৌড় মারছি বাবা করে, দৌড় মারা ওই কবর থেকে প্রায় এই 100 গজের দূরে একটা বাড়ি আছে আমাদের চাচা, তো ওই চাচাগের বাড়ি বড় চাচা, তা ওনারা আবার হার্টের রুগী, ওই কবরের দিকে সাইডে বাড়ি কিন্তু ফ্লোরে শুয়ে থাকে সবসময় খাটে না শুয়ে। তা আমি এতই ভয় পাইছি যে একটা দৌড় দিছি, কপাট আছে কাঠের কপাট, দৌড় দেওয়ার পরে ওই কপাট ভাঙ্গে ওনাদের উপরে পড়ি, করার পরে ওনারাও আতঙ্ক ভয় পায় যে আসলে কি হয়েছে আমার। পরে আমি একটু পানি টেনে খাওয়াই আমাকে বসায় কি হয়েছে বাবা, পরে আমি বললাম যে কাকা এরকম যে আমি দৌড় দিছি কবের উপরে যে আবে আর লাশ গড়াগড়ি পারতেছে সেই ওই অবস্থায় আমি দেখে আসলাম, আমি ওখান থেকে একটা দৌড় দিছি, আমি দৌড় দিয়ে আর কোনো ডাক দেওয়ার সুযোগ পাইনি, আপনি কপাট ভাঙ্গে এইভাবে করছি। পরে সবাই জানে যে ও দুর্দান্ত ছেলে, ভয় পায় না। পরে সবাই অনেক লোক হয়ে গেল, হওয়ার পরে সবাই লাইট টাইট নিয়ে গেল কবরস্থানে, এবার ওই কবরের কাছে গেল, বেশি দূর তো না, পারিবারিক কবর গ্রামগঞ্জে। পরে সবাই জায়গায় যাওয়ার পরে দেখতে পারলো যে আসলে কিছু নাই। আমি তো এটুকু দেখলাম, দেখার পরে পরে ঝাড়া ফুঁ যা পরবর্তীতে হবে।
আপনি শিওর যে আপনি দেখতে পেয়েছেন?
আমি 100% শিওর যে ওই কবর উপরে বসে আছে ওই লাশ।
মানে এই প্রশ্নটা আসলে কেন করলাম, মানে ডরের লিসনার যারা আছে বর্তমানে যারা শুনছে তারা হয়তো জানে না, যেহেতু আমার আজিজ ভাইয়ের সাথে আরো কথা হয়েছে, আমি যতটুকু জেনেছি যে উনি খুবই দুর্দান্ত সাহসী একটা ছেলে। সো অনেক কিছু ওনার লাইফের এক্সপিরিয়েন্স আছে এবং ওনার যে সাহস আছে যেগুলার শুনলে হয়তো বোঝা যাবে, হয়তো বা সমস্তগুলো আমার ডরের এই মুহূর্তে সময়ের জন্য বা যে কোনো কারণে আমার প্রচার করা সম্ভব হচ্ছে না, বাট দুর্দান্ত মাত্রায় সাহসী ছেলে। সো এই জন্যই বললাম যে উনি যখন দেখেছে বিষয়টা হয়তো বা কিছু একটা থাকলে থাকতেও পারে। ইলিউশনের বিষয়টা এখানে আমি কেন জানি লিংক করতে আমার মন চায় না, আমি ওনাকে ওনার নেচারটা জানি বলে। তো যাই হোক, তারপরে কি হলো?
তারপরে তো ওটা ঘটনা বলার পরে পরের দিন আমি বাড়িতে আর ওটা ওইদিকে আর যাতায়াত করি না। আমি কবিরাজ টবিরাজ বলতে কি, আমার আব্বা মসজিদের ইমাম, আমার আব্বা উনি মোটামুটি পানি টানি পড়াটা ঝাড়ফুঁক পানি পড়া দেয় যে তুমি তো ভয় পাও না, এইরকম আসলে কি? আমি বললাম যে আসলে বাবা আমি ভয় পাই না কখনো, তা এটা যে কি রকম বাস্তব জীবন আমি দেখলাম আমি বলতে পারতেছি না বাবা। পরে আমি আর নিজেও মনে করেন কাউরে প্রকাশ করি না যে আসলে ভয় বেশি
একটা পাইছি, একটা সাহসী ছেলে বলে।
এবং আমি নিজেও মোটামুটি কিছু একটু করি ভাই গ্রামগঞ্জ এরকম। পরবর্তীতে আমি আর ওইদিকে যাইনি, ওটা ছিল আমার
প্রথম ঘটনা। এরপরে আর কোন ঘটনা আছে যে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
এরপরে যে বিলের এটা যদি শুনতে চান, এটা
শিওর আমরা ওই বিলের ঘটনাটা একটু শুনি, কি ঘটনা আসলে ঘটেছিল।
আসলে আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমি আগে ওইখানকার জায়গাটার পরিচয় দিয়ে দেই। টাঙ্গাইল ভবপুর থানা আকতিরিল্লা গ্রামে, আমাদের গ্রামটা পাঁচটা বিলের মাঝখানে, তেল্লা বিল, মৈশা বিল, গজাইরা বিল, আর একটা হলো আকতিরিল্লা বিল, আর একটা আছে এমনি বিল, আমি নামটা বলতে পারতেছি না। পাঁচটা বিলের মাঝখানে একটা গ্রাম, বিলগুলা বিখ্যাত, নাম করা আগে থেকেই সবাই জানে। তো ওই তেল্লা বিলের মধ্যে, তেল্লা বিলের মাঝখানে ঠিক একটা গাছ হঠাৎ করে স্বাধীনতার যুদ্ধের আগে প্রায় আজ থেকে 60 বছর আগে, মানুষ রাত্রে শুয়েছে, পরবর্তীতে দেখে যে হঠাৎ করে বিলের মাঝখানে একটা গাছ, আগে দেখেনি কখনো। গাছটা হওয়াতে অনেকেই মতামত দিছে যে ওইটা কোসারের দেশ থেকে, মানে জাদুর দেশ থেকে, হয়তো বা কোনো জাদুঘর ওই গাছটা একবার পাঠাই দিছে, ওনার মধ্যে কোনো লোক আসছে,
যার মানে এটা সবাই এইভাবে
ধারণা নিয়ে নিছে।
স্বাভাবিক 60 বছর আগের ঘটনা, তো এইরকম তো বিশ্বাস করতে,
তখন থেকে ওইভাবে ওই গাছটা আসতেছে। তবে ওই গাছটা যখন আসছে তখন থেকে ওইখানে অনেক কিছু ঘটনা দেখা গেছে। ওই গাছের বগলে আমাদের এখানে যখন বন্যায় পানি হয়, কোন নৌকা জেলেরা তো ওই নদীতে মাছ মারে সবসময়, কিন্তু ওই গাছের
বিলের মধ্যে,
হ্যাঁ বিলের মধ্যে মাছ মারে, ছয় ছয় জেলেরা মাছ মারে, সংসার চালায়। তবে ওই গাছের বগলে কোন নৌকা টোটালি যাইতে পারে না, যদি যায় মনে করেন এরকম 1,500 নৌকার রেকর্ড আছে যে নৌকাটা ডুবে যায়, লোকটা বাঁচে আবার ঠিক আছে, কিন্তু সাতরায় ওই 4-5 বিঘা জমি পার হয়ে একটা রাস্তা আছে ওইখানে ওটা লাগে কিনারে, কিন্তু ওইখানে নৌকা যাইতে পারে না। টোটালি এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। আমার নিজের মামা, আমার মামার নাম হলো তোতা, উনি খুবই মাছ রাষ্ট্রের লোক ছিল এবং ওনাকে সবাই বলতো যে মাইসা তোতা, মানে উনি যে কোনো জায়গায় মাছ ধরতে পারতো। তা আমার ওইখানে মাছ মারতো, তা আমার মামা মাছ মারতে মারতে রাত্রি করে মাছ মারে, মাছটা মারতে মারতে তো ওই কাছাকাছি গাছের বগলে গেছে। যাওয়ার পরে আমার মামার সাথে যে আরেক বন্ধু তারাও মাছ মারে, তার নাম হলো চমর, সবাই শুনতেছে হয়তো পারে, এখানে সবাই জানে, উনি নিজেও মাছ মারে। পরে উনি সেদিন যায়নি মাছ মারার জন্য, এক পর্যায়ে আমার মামার সাথে ওই চমরের সাথে ওই নদীর মধ্যে ধস্তাধস্তি হয়, পাশের আপাশি উড়াউড়ি হয়, দুইজনে পারাপারি করতে 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 আমার মামা পরে আরো যখন অনেক লোক ওই দিক দিয়ে মাছ মারে, তাদের লাইট বা আলোতে ডাক দেওয়াতে আমার মামা চলে এসে পরে উনি আরেক দিকে চলে যায়। আসার পরে আমার মামা ওই রাত্রি প্রায় 3টার সময় আসার পরে আমার মামার শরীর থেকে প্রচন্ড গন্ধ বের হয় এবং সবাই পানি রানি দিয়ে যতই ধোক ওই গন্ধ দেয় না। মামা এরমকে পচা প্যাকের মধ্যে পাশাপাশি রুচুরুচু করছি, এই অবস্থা কেরা কয়েক চমর লাগে। পরে সবাই পাশাপাশি বাড়ির মারামারি করলে অনেকে যায় যে পরে চমরের বাড়ি ধরতে গেছে, কিরে তুই অবস্থা কে? চমর ঘুম থেকে বিবর্ষ অবস্থা উঠতেছে, ঘুমন্ত অবস্থায়, কিরে তুই ঘুমে এইরকম? কয় না আমি তো আজকে মাছ মারবার যাইনি। পরে ওনাকে সবাই ই করে যে না ওনার ওয়াইফ সাথে ছিল যে না তুই যাইনি মাছ মারবার, আর যদি পারাভারি মারামারি করে আইতো তাহলে দেখতেন ভিজায় ভিজা গোসল করা চিহ্নই থাকতো যে ঘুম থেকে উঠতেছে, ডেকে তুলতেছেন আপনারা, ঘুমায় না মনে বোঝা যায় না। পরে যখন বললো, বলার পরে তো কার সাথে তাহলে পাশাপাশি করলো, আর 3টার সময় ঘটনা ঠিক কিছুক্ষণ পর থেকে আমার মামার মাথার সমস্ত চুল উঠে যাওয়া শুরু হলো,
একদম উঠে,
একদম চুল উঠে যাচ্ছে সব। আর মামার মাথা
শুধু
চুল ধরে যাচ্ছে, বোলাইলে হাত দিয়ে সব উঠে যাচ্ছে, মানে আসলে কথা হচ্ছে ডেরা করে দিলে যেরকম হয় সেরকম হচ্ছে আমার মামার মাথার। তার এক ঘন্টা পর থেকে চুল ওঠা শুরু হয়েছে, তার দুই আড়াই ঘন্টা পর থেকে আমার মামার নাক দিয়ে এবং নাক দিয়ে মস্তক যে থাকে এগুলো গুলে 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 পড়তেছে মাথার ভিতরে মস্তক। এখন আমার মামার মাথায় ওই মস্তক গুলে 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 পড়তেছে। ঠিক সকাল আটটার মধ্যে আমার মামা ইন্তেকাল করে ওই অবস্থায়, এবং সে বয়স
এক রাতের ঘটনা।
ওই উনি কি অসুস্থ ছিল আগে?
কখনো না, সারা জীবন মাছ মতো একটু জুয়ান শক্তিশালী লোক আমাদের লাগায়।
বয়স কত ছিল?
বয়স ছিল প্রায় তখন ওনার 28 বছরের মতো,
মাত্র 28 বছরের
যুবক, যুবক ছেলে, এবং উনি খুব শক্তিশালী ছিল মামা।
এবং ওই গাছের ওখানে
দুইটার সময় আসতাম দশটা দুষ্টি করে, ঠিক ওই রাত তিনটার মধ্যে মনে করেন নাক দিয়ে ইয়ে পড়তেছে মস্তক, চুল উঠে সকাল আটটার মধ্যে উনি শেষ মারা গেছে। আমার ওই মামারই ওই গাছের নিচে আমার আবার ছোট মামা মারা গেছিল।
কিভাবে?
উনি মনে করেন এই যে আমার নানারা মনে করেন ডোঙ্গা থাকে, ডোঙ্গা ডোঙ্গা দিয়ে দোপাই থেকে পানি তুলে আর খেতে দেওয়া লাগে, তা আমার নানা মনে করেন পানি দিতেছে ওই ওরে গম ভাজা, গম ভাজা দিয়ে খাওয়ায় বসা রাখছে বাচ্চাটারে, যে বাবা তুমি গম ভাজা খাও তার আমি একসাথে তোমার কাজে ফিরে নিয়ে যাবো। তখন বাচ্চাটা বয়স 8 বছর, নানায় পানি দিতেছে, কতক্ষণ পরে এইদিকে আইসে দেখে বাচ্চাটা নাই, পরে বাচ্চাটা নাই ডোঙ্গা যে জায়গায় রাখে ছোট্ট একটা ক্যানেল গাছের বগলে একটু গর্ত পানি আছে, সেই গর্তের ভিতরে বাচ্চাটা মরে আছে, যেখানে একটা বাচ্চা মরার সম্ভব না, দাঁড়াইলে পরে হাঁটু পানি থাকবে, সেই পানির মধ্যে বাচ্চাটা মরে আছে। পরে এটা হলো আমার মামা ঘটনা মারা যাওয়ার।
8 বছরের বাচ্চা, আর মানে হাইটও কম না,
হাইটও
হাঁটু পানি,
হাঁটু পানি সেখানে মারা আছে। পরে ওইটা ঘটনা, ওইটা জানে যে এই জায়গায় এরকম অ্যাভেলেবল ঘটনা হয়। তারপরে সবচেয়ে ঘটনা হচ্ছে কি, এই আমি আজ থেকে 1 মাস আগে আমাদের এই এলাকায় আমি আবার বাড়িতে গেছি, ওই গাছটা বগলে আমরা 60 বছর থেকে যে পোতা চলে আসছে, আজ পর্যন্ত কোনো যুবক নাই যে ওই গাছটা বগলে যায় সন্ধ্যার পরে কেউ যায়, এখনো যাইনি আমরা গাছটা, সবাই ভয় পাই, দিনে এমনি যদি যাই যদি ঘুরতে রাত সন্ধ্যা আজানের আধা ঘন্টা আগে আমরা বিদায়, গাছের নামও কেউ বলতে পারি না আমরা। পরে এই কয়েকদিন আগে আমাদের এলাকায় একটা ঢাকা ভার্সিটির একটা ছেলে আছে মোটামুটি ও শিক্ষিত ভালো, পরে নাম হলো আরজু, আর একটা আছে জেলে, পরিবারের মাছ মারে নৌকা দিয়ে ও সারা জীবন ওই বিলেই থাকে যত বর্ষার সময় আর কি, আর বর্ষা না থাকলে ও অন্য অন্য বিলে মাছ মারে চলে, ওর মাছ মারে পেশা আর কি। পরে মাছ মারে তার যখন বিলে পানি উঠে, আমাদের বিলের মধ্যে জানেন এলাকা পর্যন্ত পানি ওঠে, তা ওই গাছটা আমাদের কখনো ডুবে না, গাছে যতটুকু পানি উঠলেও যা না উঠলেও তা সারা এলাকা ডুবলে গাছটা অতটুকুই থাকে, 88 বন্যার মধ্যে যে অবস্থা ছিল ডুবে গাছটা কখনো।
আচ্ছা,
তা এখন মনে করেন ওই গাছটার বগলে গাছ পাতাটা একটু ছাপড়িছে, তা ওরা সাহসী লোক তো ওরা দুজন নিয়ে যায় কি করছে ওই বিলের মধ্যে, ওদের গুদি আছে যে গুদির মধ্যে জঙ্গল টঙ্গল দেয় মনে করেন পালো টালো দেওয়া
লাগে
গুদি,
এটা কি জিনিস
বড় বিল, বিলের মাঝখানে কিছু কিছু ডোবা গর্তের মতো থাকে, ছোট ছোট পুকুরের মতো থাকে, ওটা গুদি বলি আমরা।
আচ্ছা আচ্ছা,
ওই গুদির মধ্যে মনে করেন একজনের জমি যেমন আমাদের একটা আছে আরেকজনের আছে, ওই গুদির মধ্যে আমরা পালো টালো দিয়ে রাখি, বোয়াল টোয়াল বড় বড় মারে, যখন পানি কমে যায় ওই যার যার গুদিতে যায় স্থান নেয় ওগুলো আবার মারে এরকম আর কি। তো ওরা কি ওই গাছের কিছু পাতা টাতা কাইটে ওই গুদির উপরে যে ফালা দেয় ওরা দুইজন দিনের বেলায়, এবং ওই গাছের বগলে যাওয়ার ওই কাইটে যেমন পাতাটা নিয়ে যায় যাইতে যাইতে ওদের নৌকাটা ওই গুদির মধ্যে ডুবে যায়। তা দিনের বেলায় তো অনেক লোকে তো চলে, ওরা ভয় টয় পায় না কিছুই না, পাতার মাথা ফালাই দিয়ে ডালটাল ফালাই দিয়ে নৌকাটা তোলে ওরা, তুলে ওরা ধীরে 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 আইসা পড়ে, ঠিক বিকেল 4-5টার দিকে আইসা পড়ে বাসায়, আইসা ওই ছেলেটা মাছ টাছ মেরে নিয়ে আসছে, পরে ওর ওয়াইফে বলছে যে আজকে পুটি মাছ মেরে নিয়ে আসছি, পুটি মাছ তুমি ভাজো খাবো আর কি করে, ওই যে ছেলেটার কথায় পালো দিছে ও তো ভালো বাড়িতে, ওরা আসছে দুজনে, আসার সাথে সাথে মর্মান্তিক ঘটনা হলো আরজু নামের যে ছেলেটা ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ভালো শিক্ষিত, ও এগুলো কোনো কিছু বিশ্বাস করে না, ওর বাপ মারা বিশ্বাস করলেও করে না, ওর আসা ঠিক 3-4-5 ঘন্টা পর দিয়ে ওর শরীরে মানে জলতঙ্কর মতো বড় বড় একটা বসন্তর মতো বড় বড় ঠোসা পড়ে, 3-4 ঘন্টার মধ্যে ঠোসা পড়ে এবং ওর নাক দিয়ে রক্ত পড়ে, এই একটা অবস্থা, এরমকেন এরমকেন সবাই বলার পরে ডাক্তার মাক্তার ডাকে, কয় যে এই অবস্থা, তোরা গ্রামবাসীরা ঠিক পাইছি যে ওই জায়গায় তুমি গেছো কে লেগে, এই জায়গায় আমরা কেউ যাই না, এত বড় কিছু তুমি জানো, ওরে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে আসে রাত্রের মধ্যে, ভালো ওরা হাসপাতালে নিয়ে আসে, আর যে জেলেটা যে মাছ মারো আর কিছু হয় না, ও তখন রাত্রে পুটি মাছ দিয়ে ভাত খাওয়া দাওয়া করে ওই বিলেতে আবার গেছে মাছ মারা, কারেন্ট জাল বসায় সারা রাত খেলে মাছ তোলে আর নৌকার মধ্যে রাখে সকালবেলা বিক্রি করে, পরে ও নৌকায় গেছে ওই রাত্রেই বিকালবেলা যে গাছ সরি ভাঙছে আর রাত্রি মাছ মারতে গেছে, সকালবেলা ওর ফজরে আজান যখন দেয় তখন অন্য অন্য জেলেরা যায় ওই গাছের গোট থেকে ওর লাশটা উদ্বোধন করে, অর্ধেক নৌকার উপরে আছে আর অর্ধেক পানির মধ্যে, ও ছেলেটা মারা গেছে। এটাই গত 1 তারিখের ঘটনা এই মাসেই।
তার মানে এই মাসের ঘটনা?
এই মাসের ঘটনা, এই গাছের এখানে। এখন মর্মান্তিক ঘটনা,
মানে তার লাশের মানে কোনো কিছু
ঘাড় মটকানো ছিল, খালি
ঘাড় মটকানো ছিল,
ঘাড় মটকানো।
সে তো বছরের পর বছর ওইখানে মাছ ধর,
আমার বয়সে মনে করেন ওর বছর এখন বর্তমান 30 বছর বয়স, ওর 32 বছর বয়স, এই 10-12 বছর থেকে ওইখানে মাছই মারতেছে।
এবং ওই দিনই হচ্ছে যেই দিন রাত্রে মারা যায়, ওই দিন দিনের বেলায় ওই গাছ থেকে ডাল কাটছে,
ডাল কাটছে। সবাই মানে জানে যে আজ পর্যন্ত ওই গাছের যারা ডাল একদিন কাটে বা ভাঙ্গে, অনেক দূর থেকে টুরিস্টরা যায় দেখার জন্য যে আসলে গাছের বলে ডাল ভাঙলে বলে এরকম কিছু হয়, দেখি আমরা মেচাক বানাবো। আসলে যেই যাক না কেন একটা দুটি ডাল পাতাও ভাঙে, সে কিছু না কিছু ওইখানে নদীর পাবে। এবং ওই এলাকায় যদি মনে করেন আশেপাশে যদি 30-40 হাজার লোক থাকে, 30-40 হাজারের লোকের মধ্যে 10,000 যুবক আছে মনে করেন, এই 10,000 যুবকের মধ্যে একটা যুবক নাই যে সন্ধ্যার পরে এই গাছের এখানে এখনো বর্তমানে যায় আমাদের মতো।
মানে আর যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ছিল, তারপরে
ওই ছেলেটা পরবর্তীতে যখন ওই যে ওই চিকিৎসা সাথে ঢাকাতে করতেছে, পরে ওর আবার মুন্সি টুনসিতে নানান কিছু ধরে হাত দিয়ে আমার দিয়ে নানান কিছু করে আমি আবার কয়েকদিন পরে আগে ফোন দিয়েছিলাম, খোঁজ নিচ্ছি বর্তমান ছেলেটা আছে, ওর কিছু হয়নি, মোটামুটি অসুস্থ আর কি, শুকায় টুকে গেছে আর কি, ওইটা নিয়ে তাবিজ টাবিজ লাগায় রাখছে আর কি।
তার মানে ওই দিনে গাছে ডাল কাটার পর পর ঠিক একই দিনে দুইজন অসুস্থ হয়, একজন মারা যায়,
একই সাথে
একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।
জি জি
জি।
অনেক রাত, গভীর রাত, 4 মিনিটের একটা বিরতির প্রয়োজন, গলাটা ভারী হয়ে আসছে। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, যদি যোগ দিতে চান ফোন করুন 09613892892 এই নম্বরে। আবারও বলছি, ফোন করুন 09613892892 এই নম্বরে। ফিরছি ঠিক 4 মিনিট পর। ঈদ মোবারক জানাচ্ছি আমি আরজে কিপ্রিয়া এবং আমার পুরো টিমের পক্ষ থেকে। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি 108তম পর্বটি আমরা ধারণ করেছি ঢাকার ভিতরে একটি গ্যারেজে অভিশপ্ত গাড়িতে অন দ্য স্পট থেকে। আজকে 3 জন বন্ধু আমাদের এই ডরে যোগ দিচ্ছেন, আমিনুল ইসলাম, শওকত এবং আজিজ। ফেসবুকের ঠিকানা আপনারা নিশ্চয়ই জানেন, facebook.com/kipriya.arche। আমি আবারও বলছি, facebook.com/kebria.arche। বেস্টি আছে আরজে কিপ্রিয়া নামে। কথা না বাড়িয়ে আবারও ফিরছি ঠিক সেই জায়গায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
গাছে ডাল কাটার পর পর ঠিক একই দিনে দুইজন অসুস্থ হয়, একজন মারা যায়,
একই সাথে
একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।
জি জি।
মনে হয় যে এটা ডরের লিসনার যারা আছে, ডর টিম প্রত্যেকে আমরা একমত হব যে এইটা ডরের একটা পারফেক্ট 100 প্লেস, এবং ডর টিম কোন একদিন অবশ্যই ওইখানে পৌঁছে যাবে, এবং সেই সময় যদি সম্ভব হয় আজিজ ভাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করবো পৌঁছে যাওয়ার জন্য। ও মাই গড, মানে আসলেই ডট টিমের অবশ্যই যাইতে হবে, ওই জায়গাটাতে যাওয়া উচিত, এবং সবাই অপেক্ষায় থাকুন, আমরা কোনো একটা এপিসোড ওখানে আমরা ধারণ করব। আচ্ছা আজিজ ভাই, আমরা এর পরবর্তী ঘটনায় যেতে চাই। পরবর্তী ঘটনা বলতে আসলে ওনার আমরা যে দুটো ঘটনা শুনলাম এখন, মানে হুইচ ইজ রিলেটেড টু হরর ফিলিংস, সো এখন আমরা যেই ঘটনার দিকে যেতে চাই, সেই ঘটনায় যাওয়ার আগে আমি একটু ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিতে চাই সবার সাথে। ডরে অনেকেই অনেক সময় শুনেছেন, কবিরা যিনি অনেক ধরনের ঘটনা শুনেছেন, ইনফ্যাক্ট আজকেও শুনেছেন। আমরা সবসময় ডরে বলে আসি যে কবিরাজি বিষয়গুলোকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, এখানে কিন্তু অনেক ফ্রড হয়, অনেক কিছু হয়। জানি না কতজন বিশ্বাস করেন কতজন করেন না, এটা তো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আজকে আমরা একটু ডিফারেন্ট একটা ঘটনা তুলে ধরতে চাই, এবং আজিজ ভাই যে দুর্দান্ত রকমের সাহসী এটা কিন্তু আমি আগেও বলেছি আপনাদেরকে। সো এখন কিছু ঘটনা শুনবো, শুধু বলবো যে একটু মনোযোগ দিয়ে ঘটনা শুনুন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করুন যে
আসলে উনার মূল্যায়নটা কি দাঁড়ায়। আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু ঘটনার দিকে চলে যেতে চাই। আজিজ ভাই, আমি যতটুকু জানি যে আপনি কোনো একটা কারণে বিভিন্ন কবিরাজের পিছনে ছুটেছেন, আসলে ওটা ঘটনা কি ছিল, আমি একটু ওই ঘটনাটা একটু শুনতে চাই।
এখন আমি যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমার রংপুর পীরগাছা থানায়, সবাই জানে যে আমি একটা মেয়েকে প্রচন্ড পছন্দ করছিলাম এবং ভালোবাসি, ওকে পাওয়ার জন্য মনে করেন যে কোনো কিছু করতে প্রস্তুত। তা ওকে পাওয়ার জন্য আমি নানান জায়গা ঘুরলাম, হঠাৎ করে একজন একটা ফকিরের সন্ধান পাই আমি, যে এই ফকির যে কোনো মেয়েকে একদিনের মধ্যে আয়না দিতে পারে সামনে। ওনার কাছে আমি গেলাম, ওনার রুমের মধ্যে একটা মানুষের মাথা নিয়ে কিছু চিত্র অঙ্কন করে রাখছে, যা বড় বড় বই সিনেমাতে দেখা যায় যে এগুলো ফকিরের এইরকম নির্দর্শন, সেরকম ঘরের মধ্যে বসালো। উনি লাস্ট টাচ দিয়ে উনি আমাকে নিজেই বলে দিল, তুমি টেকার নার্স।
এই চিত্রর সাথে আরো কিছু কিছু ছিল,
আরো একটা মানুষের মাথা রাখছে চিত্রলেখের সামনে, মাথাটার মধ্যে সিঁদুর মুদুর দিয়ে উনি হাজিরে বসে, এরকম কিছু রাখছে। ফকিরের নাম হলো ইদ্রিস, থানা পর্যায়ে ফকির, বড় লাইসেন্স করছে বলে উনি আরকি গেলাম। যদি পারস তাহলে তোর বুঝবো যে তোর জিন আছে হেন আছে এরকম, পরে উনি বলে দিছিল আর কি, পারছিল।
আমি একটু আপনার ঘটনায় যাব, তার আগে আমি বলি যে কবিরাজি করতে লাইসেন্স লাগে, আমি আজ পর্যন্ত আমি শুনিনি এটা কখনো। আমি জানি না আমার ডরের লিসনার যারা আছে তারা কোথাও জানে কিনা, আসলে হয়তো বা এলাকার প্রচলিত আর কি এরকম, হয়তো কবিরাজ নিজেকে জাহির করার জন্য বলছে যে লাইসেন্স করে নেওয়া, আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন যে কবিরাজি করার লাইসেন্স কি আদৌ দেয়া হয় কিনা। ওকে, তারপরে
পরে উনি এরকম বলছিল, বলার পরে আমরা যে নাম করা ভালো জানি, পরে ওনার কাছে আমি গেলাম। যাওয়ার পরে উনি আমাকে কন্ডিশন দিল যে এত টাকা কন্ট্রাক্ট হবে, তোমাকে আমি তোমার ওয়াইফ কাইনে দেবো। আমি উনি বললো যে কত টাকা দাও,
ওয়াইফ বলতে ওই মেয়েটাকে
মানে স্ত্রী বানা দিবে, একদম ওনার বাসায় সবকিছু করে দিয়ে দিবে, তোমাকে আইনে দেবে এত কন্ডিশন। আমি বললাম কি কি লাগবে টাকা, উনি বললো যে আমাকে এতগুলো টাকা দিতে হবে। এটা 2007 সালের ঘটনা, 5 সালের এদিকে, তখন আমি তো স্টুডেন্ট। পরে আমি চিন্তা করলাম যে এতগুলো টাকা আমি কোথায় থেকে দিবো, পরে আমার আম্মার স্বর্ণের চেন কানের দুল এগুলো চুরি করে নেয়া ওনার কাছে আমি রাখলাম, যেগুলা রাখলাম আপনাকে আমি টাকা দিয়ে আমি ই করে নিয়ে যাবো, ছাড়া নিয়ে যাবো, আপনি আপনার কাজ চালান। পরে উনি আমাকে কিছু কন্ডিশন দিলে, জিনিস এনে দিতে হবে, এই জিনিসগুলো তুমি আনবা, পাগলা কুত্তার দাঁত আনতে হবে, পাগলা ঘোড়ার খুঁট, মানে ঘোড়া বাঁধতে রাখে পাগলা ওই ঘোড়ার খুঁট, এগুলো আনতে হবে, যেটা দিয়ে গাড়ি আর কি, এই দুইটা কোথায় পাওয়া যাবে। উনি ভারতে আমার আদিতমারি দিয়ে হিলি বর্ডার পার হয়ে ওই পাশে তুরাক পাহাড় নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একজন লোকের নাম বলে দিল সাদিকুল ইসলাম, ওনার বাসায় পাহাড়ে ওখানে গারোনি, ওনার কাছে আছে। পরে আমি ওইখানে আর কি,
আপনি সেই বর্ডার পার,
আমি বর্ডার না মানে আমার সাধ্যমতো হইলে মনে হয় যে আমি 27 মানে চলে যেতাম, এরকম আমার সিচুয়েশন ছিল। পরে আমি ওই জায়গায় গেলাম, 7 দিন সময় নিয়ে গেলাম যে আমি ওই জিনিসগুলো আনলাম। এখন আসলে ওগুলো পাগলা কুত্তার দাঁত না কি আমি তা জানি না, ওনার কাছে যাওয়ার পরে দেখি
মানে জাস্ট উনি ঠিকানা বলে দিয়েছেন,
ঠিকানা লিখে
দিয়েছে না দিয়েছে
বলে দিছে। যাওয়ার পর ওনাকে আমি টাকা দিলাম, 7000 টাকা নিছে উনি আমার কাছে। ওরা আমাকে চারটা জিনিস দিছে, একটা হলো পাগলা গুপ্তার দাঁত ঘোড়ার খুঁট, আর একটা মমের পুতুল আর শোলার পুতুল, দুইটা পুতুল, পুতুল দুইটা মানে দেখার মতো সেরকম বানাইছিল শোলা দিয়া। সেই পুতুল চারটা নিয়ে আমি বহু কষ্ট করে ফকির কাছে আইনে দিলাম, কি আরো কিছু কাজ আছে, কি কাজ করতে হবে, দুই একটা কাজ আছে যাতে আপনি এটা পাবেন। পরে আমাদের এখানে শ্মশানে যে পোড়ানো হয় সেই পোড়ানো আমরা আবার স্কুলের কাছাকাছি মোটামুটি যেদিন এরকম পোড়ায় সেদিন আমরা সবাই আগ্রহ নিয়ে আর কি দেখি। তা আমি ওইখানে পোড়ার এখানে দেখতে গেছি, দেখার পরে যে সাইডে পোড়ে বাতাসের অপোজিট সাইডে সবাই দাঁড়ায়, আর যে জায়গায় বাতাস যায় ওইদিকে দাঁড়ায় না, গন্ধ করে দুর্গন্ধ আসে আর কি। পরে ওই অপোজিট সাইড থেকে দেখা যায় না, আমি আবার যে সাইডে বাতাস যাচ্ছে ওই সাইড থেকে আমি দেখলাম। মানুষ যখন পোড়ানো হয় চুল টুলগুলো খ্যা খ্যা করে পুড়ে যায়, ছোট ছোট দেখা যায় এবং মস্তকের এখান থেকে সাদা গুলা ঘেলুর মতো বাইর হয়, এরকম জিনিসগুলো আমি সচক্ষে দেখলাম। ঠিক ওই দিনই উনি আমারে বলছে যে ওই চিতাঘাট থেকে রাত্রে যে কয়লাগুলা পুড়ছে ওই কয়লাগুলা তোমাকে আইনে দিতে হবে। তা যখন শ্মশানে পোড়ানো হয় কয়লা টলা গুলো ওরা এক সাইড করে রাখে, কিছু জিনিস ওদের হেফাজতে রাখে। পরে উনি বললো যে শ্মশানঘাট থেকে আজকে আমাকে কয়লা বা ওইখানে কিছু আইনে দিতে হবে, এটা কাজ। আমি আচ্ছা ঠিক আছে এটা আনবো। পরে উনি বললো কন্ডিশন আছে রাত 12টার সময় তুমি আমার এখানে আসবা। পরে আমি ওনার এখানে গেছি, উনি আমাকে মানে একবারে উলঙ্গ শরীরে আর কি যাইতে হবে, তাগিদ থাকবে না মানে আমার কোমরে একটা
কিছুই থাকবে না,
তাগিদ বান্ধি আর কি চাবি রাখার জন্য ওইটাও খুলে রাখছে উনি, একবারে সম্পূর্ণ শরীর স্যান্ডেল ছাড়া দিতে হবে। পরে গেলাম আমি, এতদূর আমি যাবো কেমন হাইটে রাস্তায় যদি আমাকে কেউ দেখে যে উলঙ্গ অবস্থায়। পরে একটা সাইকেল দিছে, সাইকেলের সিট নাই, সিট খুলে রেখে দিছে ওনার সাইকেল।
পরে আপনি গেলেন ওখানে?
জি আমি ওখানে গেছি। যাওয়ার পরে আমাকে বলে দিছে যে তুমি এই কয়লাগুলো যে আনবা কিন্তু দুঃখের বিষয়ে মানে হাত দিয়ে আনা যাবে না, মাথা হালানো যাবে না, তাহলে আমাকে নিচু করা যাবে না, তাহলে আমাকে এমন উপর থেকে চাপ দিয়ে ধরবে আর কি, এরকম কথা বলছো উনি। পরে আমি টোটালি ওইখানে যাই ওই শ্মশান ঘাটে, পাকার মাথা শ্মশান ঘাট ওইখানে যেটা বলে পীরগাছা থানার মধ্যে। পরে ওই শ্মশান ঘাটে আমি গেলাম, রাত বাজে তখন দুটো আর কি। পরে শ্মশান ঘাটে যে মনে করেন ধীরে ধীরে আমি পা দিয়ে এরকম করে হাঁটলি লড়াই যে কোন জায়গায় কয়লা বা বাঁশ পাওয়া যায়, জায়গায় পা দিয়ে আমি কয়লা টয়লা পাইলাম। কিছু কয়লা নেওয়ার সময় চিকা চিক 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 এরকম শব্দ শুনতেছি, শোনার পরে মাটির ছোট ছোট মানে একগুলা বাসন থাকে, ওই বাসনটা দিয়ে গোর পারা মানে চিকাই ঢুকছে না কি, বাসনটা আমার দিয়ে গোর পারে আসতেছে, আর শোষ একটা মানে শব্দ হচ্ছে ওই জায়গায় রাত্রে। তখন দুইটার সময় ওই জায়গায় প্রচন্ড ভয় পাইতেছি আমি, যখন ওই বাসনটা আমার দিকে দৌড় দিয়ে আসছে তখন আমার আর মনে করেন ইয়া নাই মানে শরীরের মধ্যে, আমি কাকে পাইতে পাইতে চাইতেছি আর কার কাছে মনে করেন কি করতেছি, আমি নিজে না আসলে তখন এটা কি করবো, কি সাইকেল কি কয়লার রায় খেয়ে আমি একটা দৌড় মারছি ও চিৎকার করে। প্রায় আধা কিলোর মতো জায়গা যায় এক বাড়ি আছে, ওই বাড়ির ওইখানে মনে করেন কলার গাছের ফাটার বেড়া দিয়ে দিয়েছে, ওই বেড়ার মধ্যে আমি যে টোটালি একটা সালা আছে সালাটা করে ওনাকে বলি যে এই বৃত্তান্ত আমি যে ভয় পাইছি। পরে উনি বলে যে আপনি সালা করে রাখেন, আমি মানে ভয় পাইছি লুঙ্গি ফালাই দৌড় মারছি। পরে ওনারা যে আমার সাইকেলটা উদ্ঘাটন করে দেয়, টোটালি ওইখান থেকে আসি, আইসে আমি ফকির কাছে যে রাগারাগি করি যে আপনি আমার এমন কন্ডিশন দিচ্ছেন এটা করা সম্ভব নাকি, এরকম ভয় পাইছি আমি আমার জীবন চলে যাওয়ার পথে। পরে উনি বলে তাহলে তোমার তার হইলো না, তুমি আর তাকে পাবা না, আমি তোমাকে বলছি ভয়ের কিছু কাহিনী কিন্তু তোমাকে মারতে পারবে না, তোমার আমি বন করে দিছি, এরকম কিছু বলতে শুনি। পরবর্তীতে ওনাকে বললাম যে আমি তো এটা পারি নাই, তাহলে আমি নেক্সট টাইম এটা করবো, এটা আর করা লাগবে না, তাহলে আর একটা ঘটনা আছে, তোমার যে পুতুলটা আনছো এটা তোমার জোড়া কবরের মাঝখানে কাটতে হবে। তা ওইখানে চণ্ডীপুর গোরস্থান আছে, 5-7 হাজার লোকের কবরস্থান, ওই জায়গায় জোড়া কবরে শনিবারে যে মরবে তারপরে দেওয়া লাগবে। আমি অপেক্ষায় থাকলাম শনিবারে কে মরে, শনিবারে একজন কবর দিছে, দেওয়ার পরে বলার পরে উনি আমাকে বললো যে এই কবরস্থানে যাইতে হবে, আমি এই কবরে আবার উলুঙ্গ শরীরে যাওয়া লাগবে নাকি, কয় না পোশাক টোশাক পরে উজু টুজু করে বন করে দেয়। পরে উনি আমাকে নিজেও বন করে দিল, আমিও প্রায় টোটালি বন করলাম। করার পরে আমি কবরস্থানে সোলার পুতুলটা নিয়ে গেলাম যে গাড়া লাগবে, একটা হাতে পাথর নিলাম, নিয়ে আমি ওই জায়গায় গেছি যে কবরটা মাঝখানে পড়ছে, তো কবরের রাস্তা আছে যাওয়ার লাগে ওই দিক দিয়ে যায় জোড়া কবরের মাঝখানে, আমি যাইতে একটু ভয় পাচ্ছিলাম তখন রাত্রি প্রায় 2টার এদিকে। পরে ওই রকম সময় যে আস্তে করে আমি পুতুলটা নিচের দিকে মাথা দিয়ে আস্তে করে ওই কবর এখানে গেলাম। এত কষ্টের কিছু শুনলাম যে লাখো মানুষ যদি গোংরা গরু জব করলে যেরকম গোংরানো করা হয় ঘর ঘর শব্দ করে তাজা গরু, এইরকম হাজার হাজার মানুষ গোংরাইতেছে ওই জায়গায় কবরস্থানে। এবং কবর ওই সাইডে এক সাইড ভেঙে গেছে, ওই কবর থেকে মনে করেন শিয়াল উঠতেছে নামতেছে এরকম দূরে দূরে করতেছে, এক শিয়াল মনে হয় আমাকে মানে ধরার জন্য আসতেছে যে আমাকে নিজে খাবে। পরে ওই শিয়ালের গুঙ্গরানি শুনে আমি একটা দৌড় মারছি ওইখান থেকে, ও বাবা দৌড় মারছি, কিন্তু কবরস্থানে যে রাস্তা থাকে যাওয়ার ওই দিক দিয়ে না দিয়ে আমি মাছ পাতায় দৌড় দিয়েছি, দৌড় দেওয়াতে এক কবরের মধ্যে আমি ঠাস করে পড়ে মানে ওই কবরস্থানে
কবরে পড়ে
ভাঙ্গা কবরে পড়ে আমার এই পাওটায়, যে আমি তো আপনাকে দেখাইলাম
যে
ক্ষত এই মানে একটা কাঠ বা বাস আমার এখানে ঢুকে যায়, কিন্তু পরার পরে আমি সব হুশ আছে কিন্তু আমি পাটা তুলতে পারতেছি না, যে পাটা কবরের ভিতরে আছে, আমি ভয় পাইতেছি যে আসলে টোটালি পাটা মনে খাই ফেলতেছে আমার কামড়ায়। পরে ওইখান দিয়ে কলার গাড়ি যায় এক গাড়ি, ওই গাড়িওয়ালারা আমার চিৎকার বা কথা শুনে ওনারা যে আমার উদ্ধার করে যে এই অবস্থা কেন, আমি ওনাদেরকে নয় সহ যাই বুঝাই যে আমার আত্মীয় স্বজন মারা গেছিল, আমি আবেগ ধারণ করতে পারিনি কবরস্থানে আসছিলাম। এই বলাতে ওনারা আমার আবার বাড়িতে পৌঁছা দেয়, আমার বাসায় যাই, রাস্তে বাসায় যাওয়ার পরে আমি পরের দিন থেকে প্রচন্ড অসুস্থ, আমি রুগী হয়ে গেলাম আর কি। পরে আমার বাবা মা দেখতে পেলো যে আমি রুগী হয়েছি, তোমার কি হয়েছে এই সেই করে তারা ফকিরের আশ্রয় নেয়, তখন এক ফকিরের এইসব করার পর থেকে আরেক ফকিরের তারা আশ্রয় নেওয়া শুরু করলো। আমাকে নিয়ে শুরু হলো আমাদের বাড়িতে ফকির দরবার, মানে প্রতিদিন একটা করে ফকির আসে 12টার পরে হাজির বসায় তারা আমার নিয়ে সুস্থ করার জন্য, ও ফকির কয় এটা ধরছে, ও ফকির কয় পুরি ধরছে, আরেকটা সন্ন্যাসী ধরছে, এরকম একজনে একজনে।
কিন্তু আপনি সম্পূর্ণ
আমি সম্পূর্ণ সুস্থ, আমি সব বুঝতেছি। আমাদের সংসারটা খুব দরিদ্র অবস্থায় চলে, আমার মা কি করতেছে হাদিয়া চায় প্রতিদিন, আমাদের মোরগ পালি ওই মোরগ গুলো হাদিয়া দেয় ফকিরের, হাদিয়া ফকির নিয়ে যায় 100 টাকা হাদিয়া মোরগ দেয় ফকির, এগুলো নিয়ে যায়। আমি আবার ফকিরকে মারার জন্য যাই, যখন মনে করেন রাগের সুরে মারতে যাই, এই তেল কি শুরু করতেছেন, আমি ভালো মানুষ উল্টা উল্টা কথা কন, তখন ফকির কয় ওর লগের দেয় এরম করে, ওর অর্ধেক খাইয়া ফেলিছে।
ও মানে আপনি যখন এগুলা দেখে রেগে মারতে যাচ্ছেন তখন ফকির বলতেছে আপনি করছেন না, আপনার
ভেতরটা যেটা ওর কাছে আছে সেটা ওর এরম করে ধরতেছে। পরে এক পর্যায়ে আমরা খাসি কিনে হাদিয়া দেওয়া শুরু করলাম, তারা আমাকে হাজির বসায় চেয়ারের লাগে বাইন্দে, মানে আমি যাতে মারামারি করতে যাই চেয়ারের লাগে বাইন্দে, চোখের মধ্যে কাঁচা সরিষার তেল এরকম করে ছিটাইতে থাকে মারতেই থাকে।
আমি যখন কাঁচা সরিষার তেল গুলা
শরীর এমনি গরম রাগ উঠে যায়, এমনি ভালো মানুষই মনে করেন রাগ উঠে যাবে আপনার, আমি তখন মনে করেন চেয়ারম্যান ভাঙ্গে ছিল ওদের মারতে যায় 8-9 জন আমার ধরে ফেলে। তাই এইরকম পর্যায়ে আমাদের বাড়িতে দেখতেছি বিছানার নিচে একটু মাটি ফুলে উঠছে, কয় এখানে কাল টাকার দাগ উঠছে, এরকম এরকম ওর সাথে এরকম করে। তা আমি একাই রুমে থাকি, এরকম শুরু করে দিল, দেখি যে আমাদের পরিবারটা সবাই অশান্তির একটা ঢল নেমে আসে ফকিরের ইয়েতে, ওরা একজনে কথা বলে আমার বাপ মায়ের টাকা কষ্ট করে ঋণ দবা করে সুস্থ করার জন্য ওদেরকে টাকা দেয়। পরে আমি চিন্তা করলাম যে আমি তো নিজে বুঝতেছি যে আসলে আমি সুস্থ মানুষ, আমি তখন বলতে পারতেছি না যে কিসের জন্য কি এরকম করতেছে।
আপনি যে যে ঘটনাগুলো কেন কেন করছেন এগুলো কারোর সাথে শেয়ার করছেন?
এগুলো শেয়ার আমি করি না ওই কারণে যে আগের ফকির বলছে যে এগুলো বলো তাহলে ওই মেয়েকে তুমি পাবা না।
এই সুযোগেই ওরা
এই সুযোগে আমার
প্রতারণা হচ্ছে, বাট আপনি বলতে পারতেছেন।
পরে ওদেরকে প্রতারণা হচ্ছে আমি মাকে বাবাকে বলি যে মা এগুলো ওরা এরকম করতেছে, আসলে আমার কিছু ধরনের সত্যি আমি কোরআন শরীফ পড়ি, আমি ভালো মানুষ, কোরআন পড়তেছি, আমি পড়তেছি। পরে না তোর ভালো পরিদর্শ, আমার বাবা মা ওগুলোর প্রতি বিশ্বাস পাইতেছে। পরে ওনারা আমার সাথে ফকিরেরা অনেক মন্ডাম করে আমাদের বাড়িতে এভাবে অনেক জিনিসপাতি নেওয়া শুরু করছে। পরে আমি এক পর্যায়ে দেখলাম যে আমার পরিবার আমি ওই বাড়িতে আমি টাঙ্গালে বাড়িতে চলে আসা পরে রাগ করে যে তোরা এখানে ফকির নিয়ে থাক, উত্তরবঙ্গের এমন কোন ফকির নেই যে আমি ঘুরি নাই।
তো ওই টাঙ্গাইলে এসে তো আপনি সুস্থ হয়ে
যান? আমি সুস্থ হয়ে আগের মতো আছি।
আমার মনে হচ্ছে যে ওখানে থাকলে আপনি
অসুস্থ হয়ে যেতাম এরকম আর কি।
ওনার এই ঘটনাটা আজকে আমরা একটু এক্সেপশনাল ডরে, এর আগে আমি এই ঘটনা নিয়ে নিই, অনেক কবিরাজির ঘটনা নিয়েছি কিন্তু এইটার এন্ডটা কিন্তু একটু ভিন্ন ভাবে হয়েছে। কবিরাজির কথা যে বলি, আপনার কাছ থেকে কবিরাজ যদি টাকার হিসেবে করি সব মিলিয়ে কেমন পরিমাণ টাকা আপনি কবিরাজের পিছনে খরচ করেছেন আপনার ফ্যামিলিটা সব?
ওনাকে দিছি আমি 50,000 মতো।
আচ্ছা, টোটাল। আর আপনার ফ্যামিলি?
আমার ফ্যামিলি তো মনে করেন 15-16,000 টাকা খরচ করছে ওনাদের পাশে। আর উনি যে আমার কাজ করাইছে দরাইছে, ওটা আমি তখনকার সময় আমি লেখাপড়া করে সমিতি করছিলাম, মনে করেন 3-4 লাখ টাকা আমার ক্যাশই ছিল, অনেস্ট ছিলাম, ওই টাকাগুলো ভাঙি আর আমি
মানে টোটাল হিসাব করলে 1,00,000 টাকা,
1-1.5 লাখ টাকা তো এমনি গেছে।
সো এবার চিন্তা করে দেখেন মানে কত টাকা সে নষ্ট করেছে এবং কাজের কাজ কিছুই হয়নি, এগুলা যে কতটুকু ফ্রড হইতে পারে সেই জিনিসটা শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি উনার এই ঘটনাটুকু আমি আজকে ডরে প্রচার করেছি যে এগুলাতে কত ধরনের ফ্রড হতে পারে একটু শুনুন আপনারা যারা অন্ধভাবে বিশ্বাস করেন। সে উনি একটু আগে বলেছে যে উনাকে চেয়ারের সঙ্গে বেঁধে সরিষার তেল ছেটানো হতো। আজিজ ভাইকে হয়তো অনেকেই দেখতে পাচ্ছে না, আমরা যারা দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব শক্ত সামর্থ্য সুস্থ সবল একটা ছেলে এবং গায়ে প্রচন্ড শক্তি আছে দেখলেই বোঝা যায়। তো উনার মতো মানুষ যখন খেপে যায় তাদের শক্তি কিন্তু এমনিতে আরো একটু দ্বিগুণ হয়ে যায়। সুস্থ মানুষকে যদি আপনি চোখে মুখে এইভাবে সরিষার তেল দিবেন সে খেপে যাবে, এটাই স্বাভাবিক। এবং সে যখন খেপে যাবে তার মতো একটা শক্ত সবল মানুষের অনেক বেশি শক্তি দেখাতে পারবে, এটাও স্বাভাবিক। এবং তখন কি বলা হচ্ছে যে আসলে এটা উনি করছে না, ওনার ভেতরের যা কিছু ভর করেছে ওনাকে তারা করছে। এবার চিন্তা করে দেখুন যে আসলে কি ধরনের এনভায়রনমেন্ট যারা ভন্ডামি করে তারা কিভাবে ক্রিয়েট করে, এবং উনার চোখের সামনে বাবা মার কষ্টে কামানো টাকাগুলা ধীরে ধীরে খরচ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই। সো এই হচ্ছে আলটিমেট সিচুয়েশনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডরে এই প্রথমবারের মতো আজকে এই ধরনের একটা ঘটনা তুলে ধরলাম যে কমপ্লিটলি যেটাতে হরর জিনিস না কিন্তু আমাদের অনেকের শেখার জন্য বোঝার জন্য অনেক কিছু আছে। সো আজিজ ভাই এই হচ্ছে আপনার মোটামুটি ঘটনা। সো আজিজ ভাইয়ের জীবন আরো অনেক বেশি ঘটনা বহুল, হয়তো বা অন্য কোনো জায়গা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা তাকে শুনলে শুনতেও পারেন। অনেক অনেক ধন্যবাদ আজিজ ভাই যে আমাদের এই জার্নিতে এসে আপনি শেয়ার করেছেন আপনার ঘটনা আমাদের সাথে, এবং আশা করি আপনি যেই ধরনের সিচুয়েশনের মধ্যে আছেন ওখান থেকে ব্যাক করেন এবং পুরোপুরি একটা সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসুন, সেটাই আমাদের কামনা।
এবং সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং লিসেনারদেরকে বলার উদ্দেশ্য একটা যে আমি আসলে ফকিরেলি জিনিসটার পিছনে যত কিছু করছি যাই না, এরকম যেন কেউ টোটালি ভুলে যেন এরকম কেউ পা না
বাড়ায়।
গল্প শুনতে শুনতে গভীর রাত, একটু পরে রাত 2 বেজে যাবে। কথা না বাড়িয়ে ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি। আর সে কি প্রিয়ার টর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ভয়ের স্বাদটা আসলেই খুব মারাত্মক, মানুষ ভয়ের স্বাদ পেতে চায় এবং যে কারণেই বছরের পর বছর যুগের পর যুগ হলিউডে টলিউডে বড় বড় বাজেটের ভূতের মুভি হয়। ভূতের গল্প আমাদের ছোটবেলায় মিশে থাকে, ভৌতিক গল্প পড়তে ভালো লাগে বলেই ভয়ের প্রতি অজানার একটা সাথে আমরা প্রতি মুহূর্তে বিচরণ করি। অজানাকে জানার এই যে ভৌতিক জিজ্ঞাসা সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আমরা আবারও ফিরছি একেবারে শেষ ভাগে যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, ঠিক সেখান থেকেই।
ডর
ওকে, প্রত্যেকের ঘটনাই আমাদের শোনা হয়ে গেল, আমরা জার্নির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা শুনেছে তারাই বিচার করবে আসলে তাদের কাছে কেমন লেগেছে। আমরা চেষ্টা করি সবসময় ভালো গল্পগুলো দেওয়ার জন্য এবং আমাদের সেই চেষ্টাটা অব্যাহত আছে এবং থাকবে। সো আজকে যেই ঘটনাগুলো গেছে, কিছু কিছু ঘটনায় আমি বলেছি যে আমার মানে গুজবাম হয়েছে, মানে এত আমি ভয় পেয়েছি। সো জানি না কার কিরকম লেগেছে। সো এবার আসি আমরা মূল কথায়,
অর্থাৎ এই স্পটটা,
স্পটটাতে লোবান কেন তোমাদেরকে
বললাম, আমার একটু বলো, তুমি কিন্তু বললা না,
বলি নাই, এই জন্য তোমার জন্য সাসপেন্স রেখেছি, ইনক্লুডিং আমাদের যে অতিথি যারা আছে তাদেরকে সহ। তো সবাইকে এখন আমি যেই ঘটনাটা বলতেছি আপনাদেরকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে, আমরা যেই গাড়িটার কথা শুরুতে বলেছিলাম ওই গাড়িটাই হচ্ছে আজকে আমাদের অবজেক্ট, এই গাড়িটার জন্য এখানে নিয়ে এসেছি।
কেমন একটু বলে দাও সবাই যাতে বুঝতে পারে।
ওকে, যারা ডর শুনছে এই মুহূর্তে অনেয়ারে তাদেরকে বলছি, এটা হচ্ছে একটা যাত্রীবাহী বাস, প্রায় 44 সিট না কয় সিটের কথা যেন বললো, সো এরকম একটা বাস, এবং এই বাসটাকে ঘিরেই হচ্ছে কাহিনীটা। এবং আজকে দেখতে পাচ্ছেন যে গ্যারেজটা কিন্তু পুরোপুরি ফাঁকা, কারণ সবাই ঈদের ছুটিতে আছে
এবং সিকিউরিটি মামা গেটের বাইরে বসে,
একজন মাত্র সিকিউরিটির লোক আছে তাও গেটের বাইরে, এবং উনি অস্থায়ী ভাবে, উনি অত কিছু জানেও না। সো যাই হোক, আমরা ওইভাবেই পারমিশন নিয়ে ওইভাবেই কথা বলে আমরা এটা ম্যানেজ করেছি। সো এই জন্য আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, এই গাড়িটার এখানে, এই গাড়িটার ইতিহাস রয়েছে। গাড়িটা কিন্তু বেশ অনেক বছর ধরেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই অনেক বছরের সার্ভিসে এই গাড়িটা বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টে পড়েছে, এবং
বেশ কয়েকবার একই গাড়ি আচ্ছা
অনেকবার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, এবং এতে প্রচুর মানে অনেক মানুষ নিহত হয়েছে, মানে অনেক, আমি যতটুকু শুনেছি এটার অ্যাক্সিডেন্টে কম করে হলেও 15-20 জন মানুষ মারা গেছে এটার যত বছর এটা রাস্তায় সার্ভিস করেছে।
একটা পেপার দেখছিলাম, ওই পেপারেও মনে হয় আসছিল নাকি,
রাইট, ওই যে পেপারটার কথা বলছিলাম, ওই তোমাকে আমি কাটিংটা দেখিয়েছিলাম এখানে আসার আগে। সো ওই গাড়িটার কথাই বলছি। তো এই গাড়িটার যে অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো আছে, মানে বললাম তো যে অনেকগুলা অ্যাক্সিডেন্টের ঘটনাই আছে, তো এর মধ্যে একটা সিগনিফিকেন্ট ঘটনা একটু আপনাকে বলি। এই গাড়িটা আজ পর্যন্ত প্রায় 5-6 জন ড্রাইভার চালিয়েছে,
মানে আরো বেশি
এই গাড়িটা চালিয়েছে। তো এই যতজন গাড়ি চালিয়েছে, যতজন ড্রাইভার ছিল তাদের মধ্য থেকে কিন্তু প্রায় 3 ড্রাইভার মারা গেছে এই গাড়িটা স্পট ডেড হয়েছে, এই গাড়িটা ড্রাইভ করে, এবং যাত্রীরাও তো মারা গেছে বিভিন্ন সময়ে। তো একটা পর্যায়ে হয়েছে কি, মানে ড্রাইভাররা ভয় পেত এই গাড়িটাকে চালানোর জন্য, মানে একটা ড্রাইভারদের কাছে না একটা কুফা বলে না একটা শব্দ আছে না,
তুমি যেটা বলছিলে আজকে একটা কুফা গাড়িতে বসবো আমরা আসার সময়,
হ্যাঁ সেটাই। তো এটা অনেকটা এরকম হয়ে গেছে এই গাড়িটার যে ঘটনাগুলো হচ্ছে এরকম, মানে যখন এরকম হয়েছে যে আর কেউ চালাতে খুব একটা উৎসাহ বোধ করছে না, এবং যে গাড়ির মালিক উনিও গাড়িটা দিয়ে খুব একটা লাভ করতে পারছে না। সো যাই হোক, এগুলার পেছনে আরো লাভ করতে পারছে না, এটার পেছনে অন্য কিছু বিষয় থাকতে পারে, তো আমরা সেই দিকে না যাই। তো ঘটনা হয়েছে কি, যখন এই অবস্থা এই গাড়িটার, তো এবং অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, রিপেয়ার করা, এই করা, সেই করা, তো গাড়িটা যখন গ্যারেজে ঢুকেছে তখন মালিকের অনাগ্রহ এবং সমস্ত কিছু এনভায়রনমেন্ট চিন্তা করে, মানে গাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে এখানেই স্থায়ী হয়ে যায়,
মানে পড়েই আছে অযত্ন
অবহেলায় অনেকটা পড়ে আছে, ভেতরের সিট গুলো অনেকটা নষ্ট হয়ে গেছে।
সো আমরা তো দেখলাম একটু অন্ধকারে।
সো ঘটনা হচ্ছে যে এরকম এখানে রেখে দেওয়ার পর এটার কিছু ঘটনা ঘটতে থাকে।
যেমন কি ধরনের
হয় না, মানে ঘটনা হচ্ছে যে, মানে অনেক সময় কি গ্যারেজের মধ্যে কি হয় যে, আমি অনেকের সাথে কথা বলেছি যে অনেকে নাকি গাড়ির মধ্যে যদি গাড়ির কন্ডিশনটা ভালো থাকে, অনেক সময় রাতে বা কোনো এক সময় গাড়ির মধ্যে নাকি ঘুমায়।
আচ্ছা, এই যারা
কাজ টাজ করে হয়তো এমনিতেই আর কি ঘুমিয়ে পড়ে, বা এখানে আড্ডা মারছে বা মোবাইল ই করছে, তো এরকম একটা ঘটনা নাকি ঘটেছে। এখানে একজন কর্মচারী ছিল, তো উনি যখন রাতের বেলা, খুব গভীর রাতের দিকে, হয়তো মোবাইলে কোনো কিছু কথা বলছিল বা সামথিং কোনো কিছু একটা করছিল,
মানে গাড়ির ভিতরে বসে না,
গাড়ির ভেতরে বসে, এই গাড়িটার ভেতরে, যেই গাড়িটার কথা বলছি এটার ভেতরে বসে কিছু করছিল, তারপরে উনি ওখানে ঘুমিয়ে যায়। তো রাত যখন প্রায় 3:30-4 দিকে নাকি উনি, মানে হঠাৎ করে ওনার মনে হচ্ছে কেউ ওনাকে ধরে, মানে ঝাঁকানি দিচ্ছে ওনার সিটের মধ্যে ঝাঁকানি দিচ্ছে। তো প্রথমে বিষয়টা ঘুমের চোখে খুব একটা প্রাধান্য দেয়নি, নোটিস করেনি
যে তারই কোনো
নোটিস করেনি, তো উনি ঘুমিয়ে পড়েছে। তো এরপরে দেখা গেল যে না, ওনার গায়ে হাত দেওয়া হচ্ছে, তো মানে এবার বিষয়টা একটু
অন্যরকম মনে হয়। তো উনি তাড়াতাড়ি উঠে বসে যায়, ভাবলো যে এখানে কেউ এসে হয়তো ফাজলামো করছে বা কেউ দুষ্টামি করছে বা কোনো চোর টোর আসলো কিনা। তো উনি ভালো করে পুরো মানে গাড়িটা ভালো করে খুঁজে টুজে দেখে যে কোথাও কোনো প্রবলেম নাই বা কোনো কিছু নাই। তো এরপরে উনি যথারীতি আবার শুয়ে পড়ে এবং মানে একটা পর্যায়ে যখন ঘুমিয়ে যায় তো উনি নাকি ঘুমের চোখে ওনাকে খুব আঘাত করা হয়েছে, মানে ওনার শরীর পুরো মানে আঁচড়ের দাগ খামচির দাগে ভরপুর, মানে ওনার ভাষ্যমতে এরকম ছিল যে
কি ঘুমে ঘুম থেকে উঠে দেখতেছে যে আঁচড়ের দাগ নাকি
উঠে দেখেছে, মানে ওনার মনে হচ্ছে কেউ যেন ওনাকে জোরে সজোরে একটা থাপ্পড় মেরেছে।
আচ্ছা,
তো ওনার ঘুম ভেঙে যায়, সাথে সাথে ভয় পেয়ে যায় এবং দৌড়ে গাড়ি থেকে নেমে যায়।
আচ্ছা,
তো নেমে এসে যারা যারা গ্যারেজের ভেতরে ছিল তাদেরকে ডাকে ডাকে মনে করে যে ওখানে কিছু একটা আসে চলো। তো ওখানে যায় ওরা কিছুই পায়নি এবং যাদেরকে ডেকে নিয়ে আসছিল তাদেরকে হচ্ছে কি ইয়ে দেখা যায় যে তারা তার যখন লাইট মেরেছে লাইটের আলোতে দেখেছে যে ওর মানে পিঠ হাত এগুলাতে মনে হয় কেউ আঁচড় দিলে যে ধরনের দাগ থাকে না, মানে আঁচড়ে রক্তাক্ত করে ফেলছে, মানে ও টের পাচ্ছে না কিন্তু হালকা হালকা ব্লিডিং হচ্ছে,
যেটা অনেক সময় হয় না যে শোয়ার কারণে।
হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু শোয়ার জন্য এই ধরনের কোনো কিছুর হতেই পারে না। শোয়ার জন্য কি হতে পারে, তোমার তুমি যখন ঘুমিয়ে থাকবে কোনো একটা জায়গায় তোমার ওইটার মানে একটা ছাপ পড়ে যায়,
শোয়ার দাগ,
ওগুলা দাগ থাকে, বাট এই ধরনের আঁচড়ের দাগ তো কখনোই থাকবে না তোমার। যদি ওকে ফাইন ধরতে পারি,
বোঝা যাচ্ছে যে এটা একটা সাম কাইন্ডস অফ আঁচড়।
হ্যাঁ, গাড়িতে এমন হতে পারে যে কোথাও আঁচড় লেগেছে, একটা দুইটা জায়গায় কাটা থাকতে পারে, এইভাবে পুরা নখের মতো বোঝা যাচ্ছে যে পুরা চারটা পাঁচটা আঙুলের এরকম পিঠের মধ্যে হাতের মধ্যে, তখন আসলে একটু বেশ ঘাবড়ে যায় এবং এরপরে কেউ আর এই গাড়িটাতে কখনোই ঘুমায়নি। এবং এমন হয়েছে যে পরবর্তীতে মানে অনেকেই এই গাড়িটার মধ্যে পরবর্তীতে যখন নোটিস করেছে যে গাড়িটার মধ্যে রাতের বেলা ওনার অ্যাক্টিভিটিস টের পায়।
আচ্ছা,
আরো দুজন ছিল যারা বলেছে কনফার্ম করেছে যে রাতের বেলা ওই গাড়িটাতে ওনারা মনে হচ্ছে যে কেউ মনে হয় আছে ওই গাড়িটা,
সামথিং মুভিং
মুভিং, এখানে কিছু একটা মুভ করছে। তো তাড়াতাড়ি ওই সেই চোর ভেবে মানে গ্যারেজ তো ছোটখাটো জিনিস চুরি করতে পারে এরকম ছেসকা চোর থাকে, তো তারা তাড়াতাড়ি করে তাড়াহুড়ো চিল্লাচিল্লি করে বের হচ্ছে।
গেট কিন্তু বড়, গেট কিন্তু মজবুত, এই জায়গায় কিন্তু স্যাসরা চোর, এবং আমি তো দেখলাম যে একটা দেয়াল মতোই তো মনে হলো, যদিও গ্যারেজটা অনেক বড়। আমার তো মনে হলো যে পুরো গ্যারেজটা বন্ধ।
চোর তো চোরের কাজ হচ্ছে কোন রকম ফাঁকফোকর বের করা, সে সামহাও কোনোভাবে আসলো, মানে
আমরা এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারতেছি চোর ঢোকাটা একটু কঠিন, অসম্ভব বলবো না, বাট ওরা প্রথমে চোর মনে করেই খোঁজাখুঁজি করে,
খোঁজাখুঁজি শুরু করে এবং লাইট নিয়ে তাড়াতাড়ি আসে এবং দেখে যে কিছুই নেই এবং পরবর্তীতে ওরা যাক মনে করে যে আসলে কিছু হয়নি। কিন্তু এই ঘটনাটা ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে এবং একটা পর্যায়ে মানে জানানো হয় যে আসলে এই ধরনের কিছু একটা ঘটছে। তো পরবর্তীতে মোটামুটি গ্যারেজের অনেকের মাঝে এটা নিয়ে একটা ভীতি তৈরি হয়ে যায় যে এই গ্যারেজটাতে কিছু একটা আছে। তো অনেকে যারা বিশ্বাস করে যে এখানে যে অনেকে যে মারা গেছে তাদেরকেই নাকি মাঝে মাঝে দেখা যায় বলে তারা, আমরা যদিও এটা অথেন্টিকেট কোনো কিছু আমরা জানি না, এবং তারা বিলিভ করে যে এই গাড়িটাতে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং খুব সম্ভবত তাদেরকেই এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে তাদের পারসেপশন, এটা তাদের হচ্ছে চিন্তাধারা, তারা মানে চিন্তা করছে হয়তোবা ওটাই হবে, ওরা আর কোনো কিছু চিন্তা করতে পারছে না, হয়তোবা ওদের জায়গায় যে কেউ থাকলে এটাই চিন্তা করবে যে হয়তোবা এর পেছনে এটা কারণ হতে পারে, হতে পারে এটা কারণ, বাট উই আর নট শিওর হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দিস। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি, আমরা শুনেছি, খবরটা পেয়েছি, দ্যাটস ওয়াই আমাদের মনে হলো যে আমাদের ডট টিমের ওখানে যাওয়া উচিত। সো আমরা চলে এসেছি, এখন ঈদের বন্ধ যদি না থাকতো হয়তোবা আমরা এখানকার কারো কাছ থেকে আমরা জানতে পারতাম, যদিও অনেকেই নাকি প্রায় দুজন না তিনজন জানি এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে এই ভয় পাওয়ার কারণে,
কাজ ছেড়ে
চলে গেছে এখানে, আর বর্তমানে তারা কাজ করছে না এখানে।
যারা প্রথম যে ছেলেটা ব্যথা পায় বা স্পট পড়ে ওই মনে হয় প্রথম চাকরি ছেড়ে,
খুব সম্ভবত ওই ছেলেটাই ছেড়েছে। এবং মানে আসলে না এই ধরনের জিনিস যখন মাথায় ঢুকে যায় তখন এগুলো কিন্তু কাজ করে,
এবং এটা কিন্তু আমি এখন কিন্তু বুঝতে পারতেছি যে আসলে যখন মাথায় ডরের সিনটা থাকে বা ভূত প্রেত গুলা জিন ভূত প্রেত মাথায় থাকে তখন কিন্তু টোটালি মানসিকতা চেঞ্জ হয়ে যায়, অল্পতেই কিন্তু অনেক নার্ভাস লাগে।
ধরো আজকে যদি এই গাড়িটাকে আবার সুন্দর করে রিপেয়ার করে ছাড়া হয়, কিন্তু কোন যাত্রীরা দেখে বুঝবে না গাড়িটাতে প্রবলেম আছে, কিন্তু তারা যদি ইনফরমেশনটা পায় যে এই গাড়িতে অনেক মানুষ মারা গেছিল, এই গাড়িটাতে এরকম ভয় পাওয়া যায়, তখন কিন্তু মনের মধ্যে আলটিমেটলি একটা মনের অজান্তে একটা ভয়, একটা সংকোচ, একটা মানে কোনো কিছু একটা কাজ করতে থাকে। তো এই গাড়িটার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে এক্সাক্টলি যেটা আমার মনে হচ্ছে। তো
যে কারণে এই গাড়িটা পড়ে আসছে, মানে
যাই হোক, এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি, এবং জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমরা যদিও কিছুই দেখতে পাই।
আমার আরেকটা প্রশ্ন, আচ্ছা সিকিউরিটি মামা যে আসছে, তুমি বললা যে ইনি টেম্পোরারি ঈদের ছুটির কারণে আসছে, এ কি আসলে কিছুই জানে না বলেই কি বাইরে বসে আসছে, নাকি ওর ডিউটিটাই বাইরে পড়ছে?
আসলে আমরা মানে কি বলবো, এটা উনি বেটার বলতে পারবে, কারণ উনি ইন্টারেস্টেড না। এখন হচ্ছে ওনার মাঝে মাইকের সামনে কথা বলার একটা সংকোচ বোধ আছে, এবং উনি আবার একটু ভয়ও পাচ্ছে যে পরবর্তীতে ওনার উপর কোনো না কোনো প্রবলেম হয়। যাই হোক, যেখানে
আসলে আমি মনে করি ঠিক না, আমরা বিভিন্ন জায়গায় দেখি একজন সিকিউরিটি গার্ডই সারা রাত একটা স্পট বা একটা জায়গা পাহারা দেয়, এটা কিন্তু আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি রিস্কি এবং ভয়ঙ্কর বলেই মনে হয়, এত বড় জায়গায় একজন মাত্র মানুষ।
যাই হোক, মানে সেই দিক থেকে ওনাকে স্যালুট দিতে অনেক যথেষ্ট সাহসী, এবং আমরা যেহেতু ওনার ব্যক্তিগত বিষয়, আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ঘাটাতে চাই না। ডরে কেউ যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায়, এটা টোটালি মানে তার উপর নির্ভর করে। ডর টিম কখনোই কাউকে কোনোভাবে ইনসিস্ট করবে না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর। তো যাই হোক, যেমন এখানে যারা আজকে এসছে তারাও কিন্তু নিজেদের স্বাধীনতায় স্বেচ্ছায় ঈদের মাঝেও সময় বের করে চলে এসছে। সো এটা হচ্ছে যার যার ইচ্ছা। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আরো একবার সবাইকে এখানে আমাদের এই জার্নিতে জয়েন করার জন্য। সময় অনেক বেশি হয়ে গেছে, অনেক রাত গভীর হয়ে গেছে, উই শুড লিভ নাও। সো আজকের মতো আমরা র‍্যাপ আপ করছি ডর এখানেই, এবং আগামী পর্বে কোনো একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে আবারও কথা হবে। ঈদ মোবারক।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ হয়ে গেল ডরের 108তম পর্ব। 109তম পর্ব নিয়ে আমি আরজে কিপ্রিয়া খুব শীঘ্রই আবারও আপনাদের মাঝে ফিরে আসব, বৃহস্পতিবার ঠিক রাত 12টায়। অনেক ভালো থাকুন, ঈদের আনন্দ সবার জন্য শুভ হয়ে আসুক, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো শুভরাত্রি।